exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরজি দেবপ্রিয়া। সময় রাত 11টা, শুরু হয়ে গেল হন্টেড প্লেস ভিত্তিক বাংলাদেশের একমাত্র রেডিও রিয়েলিটি শো। শুধু হন্টেড প্লেস ভিত্তিক আমরা বলবো না, ফেসবুক লাইভ হন্টেড প্লেস থেকে ডরের যে মাত্রা আমরা যোগ করেছি আমাদের সেন্সের জায়গা থেকে, আমরা বলতে পারি পৃথিবীর কোথাও ট্যারোট কার্ড নিয়ে রেডিওতে ভৌতিক কোনো অনুষ্ঠান হয় না। এবিসি রেডিও এই প্রথম। আমি, আমার টিম, রেজা ভাই, সুমন লোবান, আশিকি প্রিয়া, বাংলাদেশের রেডিও কালচারে নতুন কিছু আমরা দেবার চেষ্টা করেছি। শুরু হয়ে গেল ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন এবং লোবানের জার্নিতে উঠে আসবে দুই বন্ধুর জীবনে ঘটে যাওয়া ভৌতিক গল্প 11টা থেকে 12টা পর্যন্ত। আর 12টার সময় শুরু হবে ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ড। এবং শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, আগামীকাল শুক্রবার ডরের ট্যারোট কার্ড পেজ থেকে লাইভ থাকবো আমরা হন্টেড প্লেস থেকে ঠিক রাত 11টা 50 মিনিটে।
মামা, অজগর সাপের পেটে ঢুকছো কখনো?
অজগরের পেটে ঢোকার ইচ্ছাও নাই আমার।
আচ্ছা, আজকে ঢুকতে হবে। আজকে অজগরের পেটে না ঢুকলে এত দূর পর্যন্ত যাওয়া যাবে না, বুঝছো?
আর এত সকাল সকালে আজকে লম্বা জার্নি ফেলতে
হবে। এত সকাল কই, 11টা অলমোস্ট বাজে।
লোগান, কিন্তু ট্রেন কি দেরি করবে না?
ট্রেন দেরি করবে না। আমার মনে হয় বাংলাদেশ রেলওয়ের খুব মানে উন্নতি ঘটেছে, টাইম টেবিলও খুব ভালোভাবে চালু করা হয়। যাই হোক, তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মেই আছে, টেনশন করার কিছু নাই।
ও আচ্ছা, এটা এটাই তো উঠবো আমরা।
এটার পরের যে প্ল্যাটফর্মটা আছে ওখানে কিন্তু ট্রেনটা যে দাঁড়ানো আছে ওটাই হচ্ছে আমাদের ট্রেন, বুঝতে পারছো? তো এই ট্রেন স্টেশনে একটু ঘোরাঘুরি করি, তাই না? অনেকদিন পরে, যদিও ডরের শুরুর দিকে আমি কয়েকবার গিয়েছিলাম ওখানে টিম নিয়ে।
আমি অবশ্য অনেকদিন পরে ট্রেনে উঠছি, তো চলো আমরা ট্রেনের দিকে উঠে যাই। উঠে বসে আমাদের সিট খুঁজে পেতে সময় লাগবে না, চলো ট্রেনেই উঠি।
ওকে, চলো তাহলে ট্রেনেই উঠে পড়ি অজগরের পেটে।
চলো।
ঢাকার কমলাপুর থেকে ট্রেনে করে আমরা রওনা দেই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়ে আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গলে।
শুনুন, ট্রেন জার্নি তো ভালোই ছিল, এখন কি আবার কত দূরে আমাদের গন্তব্য?
গন্তব্য বেশি দূরে না, এখান থেকে আমরা সিএনজি নিব।
আমি কোমর টোমর ব্যথা হয়ে গেছে। আমি একটু হাঁটাহাঁটি করতে পারে আরাম, বাসের চেয়ে কিন্তু ট্রেনে আরাম,
যথেষ্ট আরাম, যথেষ্ট আরাম। লোবান, এখন যেটা করতে হবে আমাদের কে সিএনজি নিতে হবে। স্টেশন থেকে বের হয়ে আমরা সিএনজি আশা করি যে পেয়ে যাবো। আমরা প্রায় সন্ধ্যার দিকে পৌঁছাই গেছি, আমরা এখন একটা জায়গায় যাব যেখানে আমরা রেস্ট নিব, রেস্ট হাউসে যাব, একটা রেস্ট নিব। দেন হচ্ছে আমরা
ওখানেই আমরা ডিনার টিনার সেরে নিবো, তাই তো?
ওখান থেকে সমস্ত কিছু শেষ করে আমরা রাতের বেলা আমাদের যে আজকের গাঙ্কিত গন্তব্য রাবার বাগান, রাবার বাগানে রওনা দিব।
ঠিক আছে সুমন, তাহলে আমরা এখান থেকে রওনা দিই, চলো বেরোই।
ওকে, যাই। রাতের নিরবতা কেটে পাচ্ছেন সবাই, অদ্ভুত রকমের নিরবতা, না মানে দিনের বেলা আমার মনে হয় এখানেই নিরবতা ফিল করা যাবে, এত নিরবতা। যাই হোক, সবাইকে একটু বলে দিই, আমরা শ্রীমঙ্গলের একটা গেস্ট হাউস
এবং রাবার বাগান সংলগ্ন একটা জায়গায় আছে, যেই রাবার বাগানকে নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে। এবং আমি জানি না যারা রেডিওতে শুনছেন তারা ফিল করতে পারছেন কিনা, রাতের এই নিস্তব্ধতা, চতুর্দিকে ঝিঁঝি পোকার ডাক, মানে কান ছালা পালা করে দেওয়ার মতো অবস্থা, এরকম একটা অবস্থা বিরাজ করছে। এবং ঠিক এই আমরা যে জায়গাটাতে আছি এখান থেকে গেস্ট হাউসটা খুব বেশি দূরে না, যেখানে আমরা আসলে আজকে বিশ্রাম করেছিলাম যতটুকু সময় পেয়েছি। কিন্তু শ্রীমঙ্গলের কোন জায়গায় আছি এটা আমি বলছি না, কারণ হচ্ছে বুঝতেই পারছেন এখানে গেস্ট হাউস রয়েছে কিছু। এখন যদি আমরা শুধু এলাকাটার নাম বলি তাহলে হয়তো মানুষজনের পক্ষে বোঝাটা সুবিধাজনক হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা এটা অ্যাভয়েড করে যাচ্ছি। এবং গেস্ট হাউস কর্তৃপক্ষেরও একটা আমাদের কাছে রিকোয়েস্ট ছিল। যাই হোক, এই জায়গা থেকে মূল জার্নিতে ঢোকার আগে আমি সবাইকে শুধু এতটুকু বলতে চাই, চোখ বন্ধ করে একবার কল্পনা করুন যে আপনি পাহাড়ের মধ্যে, একটা রাবার বাগান, গভীর রাত, শুনশান নীরবতা, আশেপাশে কোনো ধরনের কোনো লোকালয় নেই। আপনি জোরে চিৎকার করলে হয়তো আপনার চিৎকার কেউ শুনতে পাবে না এখান থেকে। শুধু এই চিত্রটা মাথায় নিয়ে চোখ বন্ধ করে শুনতে থাকুন আজকের ডর। আশা করি আপনিও ফিল করতে পারবেন যে আপনি ঠিক আমাদেরই সাথে এই রাবার বাগানেই বসে আছেন। এবং সবাইকে এটাও বলি, এরকম হন্টেড জায়গার ফিল যদি আপনি পেতে চান, এক্সপিরিয়েন্স যদি নিতে চান, তাহলে ডরের এই জার্নির প্ল্যাটফর্ম যেটা রয়েছে এটা আপনার জন্য। চলে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে ডরের ফোন নাম্বার বলা হয়ে থাকে সেই ফোন নাম্বারে ফোন করলেই হবে, অথবা আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman.dot, এখানে এসেও কিন্তু আপনি যোগ দিতে পারেন যদি আগ্রহী হয়ে থাকেন। যাই হোক, আমরা মূল জার্নি শুরু করি এবার। তো চলুন আমরা আর কথা না বাড়াই, আমরা এবার আমাদের অতিথির কাছে যাই, পরিচয়টা একটু জানবো। আপনার নাম হাসান
ভাই? আমার নাম হাসান আহমেদ।
হাসান আহমেদ, ওকে। হাসান ভাই, আপনি তো ঢাকাতেই থাকেন?
ঢাকা মিরপুর দুয়ে থাকি।
মিরপুর দুয়ে থাকেন এবং লেখাপড়াও করছেন, জবও করছেন?
জবও করছেন।
ওকে হাসান ভাই, আমি শুনেছি আপনার কাছে কয়েকটা ঘটনা আছে, এর মধ্য থেকে কোন ঘটনাটা দিয়ে আপনি আপনার জার্নিটা স্টার্ট করতে চান?
আমি প্রথমে রিসেন্টলি ঘটেছে আমার বাবার সাথে যে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, আমি সেটা দিয়ে স্টার্ট করতে চাই।
ওকে, আমরা শুনি, শুরু থেকে শুনি কি হয়েছিল আসলে।
আমার বাবা সারাদিন কাজ করে উনি বাসায় ফিরছেন।
এটা কোথায় ঘটেছে?
এটা ঘটেছে হচ্ছে আমাদের পাবনা জেলা বেড়াথানা মানে পাঁচুড়িয়া গ্রাম।
আচ্ছা আচ্ছা।
আমার বাবা মানে বাসায় এসে খাওয়া দাওয়া করে উনি পাশের গ্রামে একটা লোকের কাছ থেকে 15,000 টাকা পায়। সে টাকা আনার জন্য উনি বাড়ি থেকে রওনা হলো। আমাদের গ্রাম থেকে সেই গ্রামটা মানে সামান্য 2 কিলোমিটার রাস্তা হবে, 30 মিনিট বা 40 মিনিট হাঁটলেই সেটা পাওয়া যায়। তাদের সাথে কথাবার্তা বলতে রাত 9টার মতো বেজে গেছে, টাকাটা নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তো বলে রাখি আমাদের বাড়িতে যাওয়ার জন্য 3 মাথার একটা মোড় আছে, ওইখানে একটা রাস্তা বাজারের দিকে চলে গেছে আর একটা রাস্তা মানে মাঠের মধ্যে চলে আসছে, যেটাকে গ্রাম অঞ্চলে মানে ক্যানেল বলে। তো ভাবলো যে সবে তো 9টা বাজে, তো এখন বাজার দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে, তো উনি ভাবলো যে ক্যানেলের মধ্যে দিয়ে যাই। তো মাঝ পথে আসার পথে উনি যেটা লক্ষ্য করলো যে এক ঘোংরানোর একটা সাউন্ড শুনতে পেলো, তো উনি ওখানে স্টপ হয়ে গেলে তার কেউ ডাকছে যে এদিকে এদিকে বলে তার কেউ ডাকছে। তখন তিনি জিনিসটা দেখার জন্য পকেট থেকে মোবাইল বের করলো, বের করে সামান্য আলোতে উনি দেখার চেষ্টা করলেন। উনি যেটা দেখলেন মানে মাটি থেকে সামান্য একটু উপরে অনেক কালো একটা বস্তু মানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে এবং হাত দিশারা করতেছে এদিকে এদিকে, এবং তিনি স্পষ্ট দেখতে পেলেন এবং অনেক কালো কুচকুচে মানে চেহারা। এবং তিনি যেটা বললেন যে অনেক মোটা ছিল এবং মানে কণ্ঠটা মানে ছেলেও না মেয়েও না এরকম কণ্ঠ দিয়ে মানে তাকে ডাকছে, অনেক মোটা কণ্ঠ। তখন তিনি অনেক ভয় পেলেন এবং একটা অনুভব করলেন যে একটা ঠান্ডা বাতাস তার শরীরে লাগছে এবং তার বাম হাত এবং বাম পাটা মানে অবশ প্যারালাইজড হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তখন তিনি মানে অনেক ভয়ে কাঁপতে লাগলেন এবং মানে দৌড় দিলেন। তিনি যেটা বললেন যে আমি যখন দৌড় দিলাম তখন পিছন থেকে আমাকে ডাকছে এদিকে এদিকে এটা বলে ডাকছে। তখন তিনি পাশে একটা হিন্দু বাড়ি ছিল ওখানে উঠলেন, সবাই আসলো। তো তখন উনি বললেন যে আসলে আমার সাথে এটা ঘটেছে। তখন সবাই তাকে নিয়ে বললো কোথায় করেছে তো চলেন যাই। তখন এসে দেখে যে আসলে ওখানে কিছু নেই। তখন বাবা বাসায় চলে আসে, তখন আমি ঢাকাতে ছিলাম গ্রামে যাই, তখন মানে বাবা আমার সাথে শেয়ার করে।
যে জায়গাটার কথা বললেন ওই জায়গাটার কি এরকম কোন রিউমার আছে বা ওই জায়গাতে আরো অনেকে ভয় পেয়েছে?
হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাটা যখন আমি আমার বন্ধুকে বলি, ওর নাম সবুজ, তখন ও বলে ওর বাবা এবং মা দুজনই রাত 11টার দিকে নাকি ওইখান থেকে আসতেছিল, তখন তারা সেম জিনিসটা দেখেছে, অনেক কালো একটা বস্তু এবং সেম ভাবে ওরকম গোমরানো শব্দ করতেছে এবং অনেকক্ষণ জায়গা জুড়ে একটা বস্তু মানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই ছিল আমার প্রথম ঘটনা।
এই প্রশ্নটা এই জন্য করলাম যে কিছু কিছু এলাকায় থাকে এরকম কিছু জায়গা থাকে যে খুবই মানুষের একটা ভয় কাজ করে, এবং আমি যে গ্রাম থেকে বিলং করি আস, তো ওই এলাকাতে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মানে তাল গাছ আছে অনেক বড় বড়, তো একটা তাল গাছ এখনো আছে। ওই মহল্লার মধ্যে কথা একটা প্রচলিত আছে যে এই তাল গাছটা খুবই ভয়ঙ্কর এবং এটা আসলে এখানে কিছু না কিছু আছে, এবং একটা মহিলাও আছে যে যিনি খুব মারাত্মক ভাবে এফেক্টেড হয়েছেন এবং অনেকটা পাগলের মতো হয়ে গেছে নাকি। সবাই মুখে মুখে যাই বলুক, কিন্তু তালগাছটার কাছে গেলে সবাই একটু মানে চুপসে যায়। একা দিনের বেলা দুপুরের দিকে বিশেষ করে 12টা থেকে 1টার টাইমটা ওই তালগাছের নিচ দিয়ে কেউ কখনো একা যায় না, এবং রাতের বেলা তো সন্ধ্যার পরে প্রশ্নই উঠে না ওটার নিচ দিয়ে যাওয়া। তো আসলে এরকম প্রত্যেকটা এলাকাতেই মনে এরকম কিছু জায়গা থাকে যে প্রত্যেক মানুষের ওই ভয় কাজ করে ওই জায়গাগুলো নিয়ে। এরপরের কি ঘটনা আছে?
এরপরে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার বাবার মুখ থেকে শোনা। ওনার ফুফাতো ভাইয়ের সাথে ঘটনাটা ঘটেছে। তো আমাদের বাপ দাদা আগে মানে চড়া এলাকায় থাকতো, চড়া এলাকায় সাধারণত তখন লোকজন খুব কম থাকতো। আর আমার বাবার ফুফাতো ভাই উনি বাদামে চাষ করতেন। উনি আমার বাবার ফুফাতো ভাই উনি ঠিক দুপুরের সময় সেই মানে বাদামে বাদাম গাছে মানে আগাছা পরিষ্কার করার জন্য উনি মাঠের উদ্দেশ্যে মাঠের উদ্দেশ্যে রওনা হয়। তখন উনি দূর থেকে দেখতে পায় যে তার জমিতে দুইটা লোক কাজ করতেছে। উনি ভাবলো যে আমি তো কাজের কোনো লোক নেইনি, তাহলে এর কাজ করে কে? তখন জমিতে সবাই মাত্র পা রাখছে, তখনই ওই লোক দুইটা বলতেছে যে দেখ জমির পশ্চিম পাশে কিছু জিনিস রাখা আছে, ওগুলো নিয়ে আয়। সে ভাবছে হয় দেখি জিনিসগুলো নিয়ে যায়, দেখি যে আসলে ওনারা কে। জিনিসগুলো নিয়ে উনি পেছন থেকে জিনিসগুলো দেওয়ার জন্য গেছে, আর উনি দেখে যে ওনার নাই নেই, উধাও দুজনে উধাও হয়ে গেছে।
বাদামের ক্ষেত্রে আমি যতটুকু জানি যে খুব মানে লতানো থাকে, মানে নিচে মানে খুব বড় গাছ হয় না, এবং চর এলাকায় যেহেতু তার মানে মানুষ তো উধাও হয়ে যাওয়া সম্ভব না মুহূর্তের মধ্যে। চতুর্দিকে মানে খোলা জায়গা, খোলা জায়গা,
হ্যাঁ খোলা জায়গা, শুধু বালি আর বালি,
বালি আর বালি। মানুষকে কোনো মানুষকে উধাও হইতে হলে মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা হাঁটতে হবে যদি দৃষ্টিসীমার বাইরে।
আসলে জিনিসটা কি ছিল সেটা আসলে জানার বাইরে। তখন উনি প্রচন্ড ভয় পায়।
আশেপাশের ক্ষেতে কোনো মানুষ
না, আশেপাশের ক্ষেত্রে কোনো মানুষ, দুপুরের সময় ছিল আসলে সবাই বাইরে চলে গেছে।
এটাই আমি একটু বলতে চাই, অনেকের মাঝে প্রশ্ন দেখা দিতে পারে, চর এলাকায় যখন এই ধরনের চাষগুলো হয় ওই সময় তো ওই এলাকাতে মানুষজনের উপস্থিতি এমনিতেই কম,
চর এলাকাতে এমনিতে মানুষ
লোকাল অনেক দূরে থাকে সেগুলো। তারপর
ভয় পেয়ে উনি দৌড় দিয়ে বাসায় আসলো, অনেক কাঁপতেছে উনি ভয়তে। তো ওনার ওয়াইফ দৌড়ে আসলো যে কি হয়েছে, ভয় কাঁপতেছে। তখন বললো আমাকে এক গ্লাস পানি দাও। তখন ওনার ওয়াইফ জাস্ট পানি নিয়ে আসলো, পানি তাকে দিল, কিন্তু ভয়ে সে পানি খেতে পারতেছে না, অনেক কাঁপতেছে। তখন উনি ঘটনাটা বলে যে আমার সাথে এটা ঘটছে। তখন আশেপাশে মানুষজন ছিল, আমার বাবাও ছিল সেখানে, যে সবাই শুনলো ঘটনাটা, সবার সাথে কথা বলতেছে এবং আশেপাশে তাকাচ্ছে। তিনি আসলে কিছু দেখার চেষ্টা করতেছে আসলে ওই জিনিসগুলো তাকে আবার ফলো করতে করতে মানে বাসায় চলে আসলো।
এতই ভয় ঢুকে গেছে যে
ভয়টা তার মধ্যে এমন ভাবে
কিছু জানে আবার চলে আসছে,
বাসায় আবার চলে আসছে। তখন এটা দেখার পর সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে আসলে কিছু হবে না। তখন সে পানি খেতে পারলো না, পানি রেখে তিনি বাসার চারপাশ দিয়ে একটা বৃত্ত সার্কেলের মধ্যে রাউন্ড দিল। রাউন্ড দিয়ে পাশ থেকে যেই শেষ মাথা বন্ধ গেছে, রাউন্ডটা শেষ, বাস তখনই তিনি ওখানে পড়ে আসলে মারা যায়। ভাইয়া
মারা গেছে?
হ্যাঁ মারা যায়। সেটা আমার বাবা আসলে সম্পর্কে দেখেছে, অনেক কষ্টের একটা ইয়া।
আমি এটাকে খুব স্বাভাবিক ভাবেই নিতে পারতাম, হয় না যে মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করেও মারা যায়। আবার ওনার ওই মাঠের ঘটনার সাথে লিংক করতে বাধ্য করছে যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে উনি হঠাৎ করে আশপাশে তাকাচ্ছিলেন যে হয়তো উনি কোনো ভয় খুঁজে বেড়াচ্ছে, কোনো জিনিস ওনাকে আবার ফলো
করতেছে কিনা, যে এটা দেখার চেষ্টা।
এই ভয়টাই ওনাকে পুরোপুরি মানে কাবু করে ফেলে কাজ করেছে। চিন্তা করা যায় মানে দিনে দুপুরে মানে এরকম ঘটনা ঘটে গেছে। ভয় হচ্ছে এমন জিনিস যদি আপনার মনের মধ্যে ঢুকে যায় যে কোনো কিছু করতে পারে আপনাকে, একমাত্র ভয়ই আমার মনে হয় ওনাকে কাবু করে ফেলেছে। ওকে হাসান ভাই, আর কোনো ধরনের কোনো ঘটনা কি আছে আপনার?
জি আমার কাছে আর একটা ঘটনা আছে, সেটা আমাদের পাশের এলাকারই ঘটনা। তো আমাদের পাশের এলাকায় একটা পুরাতন কবরস্থান আছে, গ্রামের নাম তো আমি বলে দিচ্ছি, নলভাঙা গ্রামের নাম। একদিন শুক্রবারে নামাজের পরে হুজুর বললো যে কবরস্থান তো অনেকদিন পরিষ্কার করা হয় না, কবরস্থানটা পরিষ্কার করা দরকার। এই ধরনের কাজ হচ্ছে সবাইকে দিয়ে করানো হয় না, যারা বাস্তব নামাজ পড়ে একটু বুজুর্গ টাইপের লোক তাদেরকে দিয়ে করানো হয়। পাঁচজন লোককে ঠিক করা হলো যে তোমরা কবরস্থান পরিষ্কার করবে। তো ওনারা সকাল থেকে পরিষ্কার করার কাজে লেগে গেল, দুপুর প্রায় শেষ। আগে থেকে বলে রাখি কবরস্থানের নিচে একটা জমি আছে, ওখানে আগে কবর দেওয়া হতো কিন্তু এখন আর কবর দেওয়া হয় না। কবর মানে দুই একটা কবর আছে কিন্তু ওগুলো মানে শুধু শেপটা বোঝা যাচ্ছে, যেখানে কবর ছিল একদম মাটির সাথে লেভেল হয়ে গেছে, অনেক পুরোনো কবর। একজন বললো যে আসলে এটা তো অনেক উঁচা নিচু জায়গা, তো এটা যদি ট্রাক্টরে চাষ করা হয় তাহলে জমিটা একদম লেভেল হয়ে যাবে, তখন কবরস্থানটা ভালোভাবে মাটি ফেলে এটা ভালোভাবে প্রস্তুত করা যাবে। ট্রাক্টর নিয়ে আসা হলো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো একটা লোক ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করার জন্য প্রস্তুত হচ্ছে। তো চাষ শুরু করলো, পাঁচ মিনিট হয় নাই মানে স্টার্ট বন্ধ হয়ে গেছে ট্রাক্টরটা, বুঝতে পারে না, আবার শুরু করছে, আবার চালাইছে, জমি চাষ করতেছে। জমি ট্রাক্টরে যে লোহার ফাল থাকে ভাইয়া, ওই ফাল গুলো মানে কয়েকটা ভেঙে গেছে,
মানে ওটা তো নর্মাল জমি, সাধারণ মাটি,
সাধারণ মাটি, ওখানে মানে এমন কোনো পাথর নেই বা যে সেটা লেগে মানে ভেঙে যাবে, সাধারণ জমি আর কি, মানে লোহার কিন্তু অনেক শক্ত, তো ভেঙে গেছে।
এই ফালিগুলো খুবই শক্ত,
খুবই শক্ত, জি। এবং কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, তো সবাই সন্ধ্যা লেগে গেছে, সবাই বাড়িতে চলে গেছে। যারা আসলে ওইটা সিদ্ধান্ত দিয়েছে যে এটা জমিতে চাষ করো, পাঁচজন ছিল ওনারা, আসলে পাঁচজনই অসুস্থ হয়ে পড়ছে রাতে।
পাঁচজনই
অসুস্থ হয়ে পড়ছে এবং এতটাই বৃষ্টি নামতেছে যে আসলে তাদেরকে যে হাসপাতালে নিবে সেও এটা নেই। গ্রামে যে ডাক্তার ছিল যারা, ওনাদেরকে নিয়ে এসে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তো মানে সারা রাতে তারা অনেক অসুস্থ ছিল। তো সকালবেলা যে ঘটনাটা ঘটলো, যাদের কবরস্থান আশেপাশে যাদের বাড়ি ছিল, তো তারা সকালবেলা বের হয়ে দেখলো যে আসলে ওই জমিটা পুরো লাল লাল রং হয়ে গেছে।
লাল বলতে মানে
রক্তের মতো লাল হয়ে গেছে আর কি। তারা সেটা মানে কাছে যা দেখলো আসলে জমিটা লাল কেন, তারা কাছে যা দেখলো একদম পুরো জমিটা রক্তে লাল। ইভেন নিচে একটা ভাই খাল ছিল, মানে ওই বৃষ্টি নামছে বা জমিতে পানি ঢুকে গেছে,
পানিগুলো খালে গেছে।
হ্যাঁ, জমির পানিগুলো যে খালে গেছে, ওই খালের পানি মানে সমস্ত পানি লাল হয়ে গেছে রক্তে। এবং সেটা তারা দেখে ভয় পায় এবং ভয় পেয়ে হুজুরকে ডেকে নিয়ে আসে। আরো সবাই আসে, এসে দেখে যে হ্যাঁ ঘটনা সত্যি, জমি লাল হয়ে গেছে। ইভেন আশেপাশে
আরো রক্তের মতো লাল একদম, এলাকার মাটি লাল,
না না ওরকম লাল, ওরকম মাটি লাল হলে তো বোঝা যায়, মাটি লাল হলে কিন্তু পানিটা কিন্তু লাল হয় না। আর নিচে যে একটা খাল ছিল, ওই জমির পানি যে লাল হয়ে গেছে, যে মাটি লাল হলে তো জমিটা পানি লাল হয়ে যাবে না। তখন হুজুর আসলো, ইভেন এই ঘটনাটা জানার জন্য হয়ে গেল, দশ গ্রাম থেকে লোকজন আসলো, এসে বিষয়টা দেখলো যে আসলে জমি মানে পানি লাল হয়ে গেছে। তখন হুজুর বললো যে আসলে এখানে কবর ছিল, তো এই কবরের উপর দিয়ে ডাক্তার মানে ডাক্তার চার্জ দেওয়া উচিত হয়নি। তো পরে হুজুর সবাইকে নিয়ে আর কি সবাই মসজিদে গিয়ে দোয়া করে দেয় ওদের জন্য। তো পরবর্তীতে ওটা আসলে ঠিক হয়ে যায়। এটাই ছিল ভাই আমার লাস্ট ঘটনা।
মানে এরপরে পুরো আবার স্বাভাবিক,
দোয়া করার পরে জমিটা একদম স্বাভাবিক হয়ে যায়।
আচ্ছা, ওইটা কি ওই রাতেই নাকি পরের দিন স্বাভাবিক?
পরের দিন স্বাভাবিক হয়, রাতেই হয় না, পরের দিন হয়ে যায়।
যেই এটা যে চাষ করেছে ওইখানে তো কোনো নতুন কবর ছিল
না? না, নতুন কবর ছিল মানে পুরাতন কবর, অনেক দিনের পুরাতন কবর আর কি।
আমি জানি না যে আমার লিসনার যারা আছে তারা কোনো কিছু লজিক খুঁজে পাচ্ছে কিনা। আমি খুব চেষ্টা করছিলাম যে লজিক খোঁজার জন্য এটা কেন লাল হতে পারে, আমি আসলে বুঝতে পারছি না। হতে পারতো এলাকার মাটি খুব বেশি মাত্রায় লাল, আসলে লাল মাটির কালার এরকম
লাল হবে না। হতে পারে ওখানে কোনো বুজুর্গ ব্যক্তির কবর ছিল, এটাও হতে পারে।
হতে পারে মানে কিছু একটা বিষয় ছিল যেই বিষয়টা আসলে ওনারা পছন্দ করে নাই, বা কোনো কিছুকে আঘাত করা হয়েছে যেটার কারণে হয়তো বা
হয়ে পারে হতে পারে।
আর যারা অসুস্থ হয়ে গিয়েছিল বলছে, তাদের কি অবস্থা?
এক মাসের মধ্যে তারা অসুস্থ ছিল, এখন তারা সুস্থ। তাদের সাথে আমার কথা
হয়েছে, এমন হতে পারে যে আমি একবার চিন্তা করেছিলাম যে কোনো গাছের যেই গাছগুলো কাটা হয়েছে সরানো হয়েছে ওই গাছের কোনো এরকম কষ্টর্ষ হতে পারে কিনা, কিন্তু পুরো জমি
জমি লাল প্লাস লাল হয়ে গেছে। খাল ছিল সেখানে পানিটা গড়ে গেছে, সেখানে পুরো পানিটা লাল, অনেক পানি ছিল সে খালে। ওরকম কোন ছেলে পেলে আছে অবশ্য, তারা হয়তো সবাই ভাই বাইরে লেখাপড়া করে। আর ওইটা মানে যেহেতু জিনিসটা বেশিক্ষণ ছিল না, শুধু ওই রাতের মধ্যে আবার জিনিসটা ঠিক হয়ে যায়, প্রত্যন্ত অঞ্চল ওইটা ওই রকম।
আপনি বলতে চাইছেন খুবই
প্রত্যন্ত,
আমরা যত ফেসবুক বলি বা এত দামি ফোন দেখি যাই যেভাবে অত প্রচলিত না,
প্রচলিত নাই ওখানে। জি,
যদি ছবি থাকতো হয়তো বা দেখতে পারলে আমরা সেটা ফেসবুকে দিতে পারতাম। সো অনেক থ্যাঙ্কস হাসান ভাই আপনাকে,
অনেক ধন্যবাদ আমাকে আসলে ডরের সুযোগ দেওয়ার জন্য। ডর আমার এমনিতে অনেক পছন্দের একটা এপিসোড, আমি ডরটা নিয়ে মধ্যে শুনতাম। আমরা তিন ফ্রেন্ড একটা মেসে থাকি, শাহিন এবং জুয়েল ভাই থাকে আমাদের সাথে। আমাদের সবাইকে ধন্যবাদ, ফ্রেন্ড প্লাস আমার পরিবার এবং আমার স্টুডেন্ট শুনছে, সবাইকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ এবং আপনার আশেপাশের সমস্ত মানুষকেই ধন্যবাদ। এবং অনেক ভালো লাগলো যে আপনারা একসাথে সবাই ডর শুনে, এবং যারা এই মুহূর্তে শুনছে তাদেরকে বলতে চাই আপনাদের এরকম কিছু ঘটনা আছে আপনার আশেপাশে ঘটে গেছে, আপনারা যদি চান তাহলে ডরের এই প্ল্যাটফর্মটা আপনার জন্য উন্মুক্ত রয়েছে, আপনি চলে আসতে পারেন, আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারেন লাখ লাখ লিসনারের সাথে। কারণ যে কোনো জায়গায় বসে যতদূর না মানুষ লাইভ শুনছে তার চেয়েও বেশি ডাউনলোড করে শুনছে এবং দেশের বাইরে থেকেও শুনছে। আমরা প্রতিনিয়ত, আমি ইন্ডিয়া থেকে প্রতিদিনই আমি ইনবক্সে মেসেজ পাই যে ওরা প্রত্যেকটা এপিসোড শোনে, আমাকে ইমেইল করে এবং ফেসবুকে নক পাঠায়, এবং মিডল ইস্টে সেই আফ্রিকা থেকে আমেরিকা থেকে পর্যন্ত নক করে বলা হয় এই ঘটনার কথা। তো আপনার যদি ঘটনা থেকে থাকে, আপনি পুরো ওয়ার্ল্ডে প্রচার করতে চান সেই ঘটনাটা, আপনার জন্য এই প্ল্যাটফর্মটা উন্মুক্ত রয়েছে। এনিওয়েজ, অনেক ধন্যবাদ হাসান ভাই, চলেন আমরা পরবর্তী দিকে আগাই। ঘর চলছে এবং সুমন আছে আপনাদের সাথে, আর অতিথিরাও রয়েছে। আর পরবর্তী অতিথির কাছে যাওয়ার আগে একটু বলি যে গত এপিসোডটা আমাদের প্রচার হয়েছিল মেঘনা নদীর পাড়ের কোনো একটা বট গাছ তলা থেকে, এবং ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম। অনেকেই ভিডিওটা দেখে আমাকে বলেছেন যে আলোটা ভালো ছিল না। আসলে ওই সময় আমি বলেছি, ভিডিওতেও বলা আছে যে আলোর আমাদের কাছে খুব একটা ব্যবস্থা ছিল না ভালো, দ্যাটস ওয়াই আমরা ওইভাবে আলোটা দিয়ে ভালোভাবে দেখাতে পারিনি। অনেকেই আমাকে ইনবক্স করেছে ওই গাছটা নিয়ে, ওই জায়গাটা নিয়ে অনেকে আগ্রহ দেখিয়েছে কোথায় এবং কিরকম, যে আপনারা চাইলে এখনো দেখে আসতে পারেন আমার পেজে গিয়ে। পেজের ঠিকানাটা বলে দিচ্ছি, www.facebook.com/sumanSUMAN, সুমন হচ্ছে নামের স্পেলিং, তারপর একটা ডট BOR। আরো একবার বলে দিই, www.facebook.com/rjsuman.dot। এই ঠিকানায় গিয়ে আপনি আমার পেজটা পেয়ে যাবেন এবং সেখানে আপনি চাইলে ভিডিওগুলোও দেখতে পারবেন। তো চলেন আমরা পরবর্তী অতিথির কাছে যাই, একটু তার সাথে পরিচিত হই। আপনার নাম ফাহিম, রাইট?
ফাহিম।
ওকে ফাহিম, পুরান ঢাকায় তো থাকেন আপনি?
গেন্ডারিয়া।
গেন্ডারিয়াতে থাকেন। তো ফাহিম ভাই, আমি যতটুকু শুনেছি আপনার কাছে বেশ কিছু ঘটনা আছে এবং আপনার বাসায় কোনো কিছু একটা ঘটনা আছে।
জি।
তো আমরা সেটা দিয়ে শুরু করি, সেই ঘটনাটা দিয়ে।
জি, তো আমি ঘটনা চলে যাই। ঘটনা হচ্ছে কি যে আমি যখন বাসায় একা, মানে সবাই ঘুম রাত্রি 3টা বাজে।
তার আগে এটা কত বছর আগের ঘটনা সেটা বলো?
কত বছর না, 3 মাস হয় না এখনো।
3 মাস আগে
রিসেন্টলি করছে।
ওকে।
তো আমি তেমন এগুলো বিলিভ করতাম না, জি না সেটা মানে, কিন্তু দেখি নাই সো বিলিভ করার কোনো প্রশ্ন হয় না। তো একদিন রাত্রে আমি কোনো একটা কাজের জন্য জাগনা ছিলাম, তো শুয়ে আছি বিছনায়, শীতের দিন ছিল, তো একটা কম্বল আমি নিয়ে শুয়ে রয়েছি আমার খাটের মধ্যে। তো হঠাৎ আমার কম্বলটার মধ্যে টাম লাগে।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছে। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরব। ডর আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম সুমন, লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় ট্যারট কার্ড রিডার হিসেবে যোগ দেবেন। ডরের রেসিপি মেইনটেইন করে ডর শুনুন। ঘরের মধ্যে 2-এর অধিক জন থাকবেন না, বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন। ভয় পাওয়ার জন্য শোনার দরকার নেই, শুধু শুনতে থাকুন, তারপরেই বুঝবেন কেন আমরা বলি ডর মানে ভয়। ডর।
তো শুয়ে আছি বিছনায়, শীতের দিন ছিল, তো একটা কম্বল আমি নিয়ে শুয়ে রয়েছি আমার খাটের মধ্যে। তো হঠাৎ আমার কম্বলটার মধ্যে টান লাগে, মাসি ছোট ভাইয়ের সাথে আছে, টানানি করতেছে। তো যখন খেয়াল করলাম যে ওরা টানানি করে না, ওরা তো ওদের জায়গায় ঘুমায় আছে। তো 5-7 মিনিট পরে আবার কম্বলটা টান দিয়ে এবং টান দেওয়ার পরে আমার সব ঘুরে ফেলছে খাট থেকে এবং কম্বল আমার অর্ধেক খাটের নিচে,
মানে এত জোরে টান,
অনেক জোরে, অনেক মানে একটা পেশাদার টান দিলে কিরকম হয় ওই রকম। আমি তখন একটু ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর আমি নিচে নামছি, লাইট ধরাইছি, লাইট ধরার পর খাটের নিচে দেখছি কিছু নাই, কিছু নাই। আমি কম্বল উঠাইছি, উঠানোর পরে খাটে রাখছি। আম্মুরে বলছি এগুলা যে আম্মু এরকম সমস্যা হইতেছে, আমার তো ভয় লাগতেছে।
খাটের নিচে দেখেছেন কিছু?
কিচ্ছু নাই, খাটের নিচে একদম খালি পরিষ্কার। আর আমাদের খাটটা তো মানে বক্স খাটের মতো, মানে নিচের যে খাটের নিচে অংশটা
খুব বেশি ফাঁকা না,
অনেক কম দেখছি যে কিছু নাই।
এই ফাঁকা দিয়ে হচ্ছে কম্বলটা অর্ধেক ভেতরে,
অর্ধেক কম্বলটা মোটা আর খুব বড় কম্বল, 3 জন মানুষের কম্বল, অর্ধেক কম্বল খাটের নিচে। আমি তাই না ভাই করছি, ভাই করার পর রাখছি। তো সকাল হয়েছে, আম্মু বলছে যে বাবা আমার সাথে কোনো সমস্যা হয়েছে। কি সমস্যা? আম্মু বলছে যে ঘুমায় রয়েছে আম্মু কম্বল নিয়ে। তো উনি দেখছে যে ওনার গেট তো লাগাই না, একটা কালো বিড়াল ওনার পায়ের সামনে বসে আছে। আম্মু দেখছে যে বসে আছে বিড়াল, আম্মু ঝাড়া দিয়ে উঠছে, উঠার পর লাইট ধরেছে, ঘর গেট সব লাগাই না, কিছুই নেই ঘরের ভিতরে।
আপনাদের মূল গেট লাগানো ফ্ল্যাটের এবং কয়তলায় বাসা আপনাদের?
দোতলায়।
দোতলায় বাসা, অন্যান্য কোন রাস্তা নেই বেড়াল ফেরাল প্রবেশ করার? আমার রুমটাও দরজাটা আটকানো।
আটকানো, জি।
তো এই রুমের মধ্যে বেড়াল প্রবেশ করার কোনো চান্স
চান্সই নেই কোনো?
তো সেখানে আপনার আম্মা দেখতে পাচ্ছে যে প্রায় রাতেই ওনার পায়ের কাছে একটা কালো বিড়াল বসে থাকে, এবং যখনই উনি টের পেয়ে যায় এবং লাইট টাইট জ্বালায় দেখার পর কিচ্ছু দেখতে পায়
না। মানে আম্মু দেখছে যে উঠার পরে যদি আইসো থাকে বিড়ালটা, গেটটা সম্পূর্ণ ভেড়ানো, ঢোকার চান্স নাই, বেরোনোর চান্স নাই, তো বিড়ালটা গিলো কই আসল কি না উনি চিন্তা বেড়ে গেছে।
ঘরের মতো বিড়াল টেড়াল ঢুকলে যেটা হয় অনেক সময় বদ্ধ জায়গায় কিছু সাইন থাকে, ওই এইটা ওটা ফেলে দিতে
পারে। বিড়াল যেহেতু আসে তো তার তো শীতের দিন ছিল, বৃষ্টি হয়েছে, রোডগার্ড চেকলা ছিল, বিড়াল যদি বাইরে থেকে আসে তো কাদ অবশ্যই লেগে থাকবো, আর যেহেতু লেপের উপর ছিল তো কাপড় ওটা তো থাকবোই স্বাভাবিক, কিন্তু এটা ওই রকম কোনো সাইনই নেই, কোনো কিছুই নাই, আর বিড়ালের সাইজটাও অনেক বড় ছিল। আম্মু যে বলছে যে বাবা আমার মনে হয় এটা বিড়াল না, হয়তো অন্য কোনো কিছু, এত বড় সাইজের বিড়াল হয় না, আর হইলে গাও এগুলো বাসা থাকে না, এগুলো দূর দূর চলে যায়। তো তারপর আম্মু এই জিনিসটা মানে কয়েকদিন ফেস করছে, যেমন মানে গ্যাপ দিয়া দিয়া দুই দিন বাদ। তো এটা হওয়ার পরে
কোনো কি প্রবলেম করে ওনাকে, মানে না ওনাকে তাকিয়ে থাকে
তাকায় থাকবো বৈশা। আর একটা জিনিস কি, আমার আম্মুর উপরে একটা জিন আছে, এখন আছে কিনা বলতে পারি না, কিন্তু 3-4 বছর আগে ছিল, এটা আদমির শরীর থেকে আসছিল, আমার আম্মুর উপরে ছিল এটা। আমার আম্মুরে বলতো সবসময় যে নামাজ পড়বি, বিপদে থাকবি না, তো আমার আম্মুর বিপদে থাকে না নামাজ কালাম পড়ে। ওইটা যাওয়ার আগে আম্মুর বয়স তো একবারে চেঞ্জ হয়ে গেছে, মানে একটা মুরব্বী গলা যেরকম ওই রকম হয়ে গেছে আম্মুর গলা। মঙ্গলবার দিন আসরের পর দিয়া তো বলতাছে যে তোদের এখানে উমুক নামের একটা লোক আছে, ওনার ডাক, আমাদের নানা হয় সম্পর্কে, উনি ঝাড়ফুঁক করে ভালো মাপের মানুষ, তো ওনার ডাকতে বলতেছে। তো সবাই অবাক হয়ে গেছে যে আম্মুর তো সেন্স নাই, আর আম্মুর উপর তো একটা জিনিস বিরাজমান করতেছে। ওনার ডাকার পরে উনি যখন গেট দিয়ে ঢুকবো তখন আম্মু বলতেছে যে উনি আসতেছে, উনি গেটে ঢুকছে, রাস্তা ক্লিয়ার কর, তোরা ওনারা আসার জায়গাতে, মানে আপনি বলতেছে ওনার আসার জায়গাতে, উনি খুব কামেল মানুষ, ওনার সাথে মেজাবি করবি না কেউ, আসতে সবাই সালাম দিবে ওনারে, বলার উনি আসছে, গেটে পাড়া দিছে, উনি পাড়াদের সাথে সাথে সরাই ফেলেছে গেটে। স্মরণের পরে আম্মু ওনার সালাম দিচ্ছে, লম্বা করে সালাম দিছে একটা, সালাম দেওয়ার পরে উনি বাইরে থেকে বলতেছে যে আপনি এখানে আসছি, আপনার সাথে দেখা করার কথা মনে পড়লো, এই কারণে আপনার ডাকাইছি, আমি ভিতরে আসেন, যেভাবে কথাগুলো বলতেছে ঠিক এভাবে বলতেছে।
আপনার আম্মু কিন্তু পুরুষ কণ্ঠে,
পুরুষ কণ্ঠে, আর খুব মানে একটা মুরব্বী রেপে কণ্ঠে,
এবং আপনার সামনে,
আমি সামনে, হ্যাঁ। তখন আবার মানে আশেপাশে যে লোকগুলো ছিল আমরা সবাই সাইড হয়ে গেছি, আমাদের রুমটা বড় ছিল অনেক, তো খাটে আম্মু বসা মাঝখানে একবারে হিজাব টিজাব কইরা বসার উনি আসছে, ওনারা বললো বসতে, ওনার সাথে হাত মিলাইলো, মিলানোর পরে বলতেছে ও আপনার কি হয়, ওর নানা বলতেছে যে আমার ভাতিজি হয়, ওর নানা বলতেছে যে আপনি ওরা কিভাবে পাইলেন, আমি ওনার ওর ছাদ দিয়ে যেতেছিলাম, ওর দেখছি তো আমার ভালো লাগছে, এই কারণে আমি রয়ে গেছি। তারপর নানা বলতেছে যে ও তো এখন পোলাপান, ওর বয়স কত, আপনি জোরে ধরছেন, ওর তো তেমন বয়স না, ছাড়তে তৈরি পরে, তো উনি বলতেছে যে ছাড়া তো সম্ভব না, আমার পছন্দ হয়েছে খুব, ওর আমি চাই। উনি বলতেছে দেখেন আপনি আসতে পারেন, যদি ও বারবার ঠিক হয়, বয়স ওই রকম প্রাপ্ত হয় যে ওই আসরে বসতে পারবো, এই জন্য ঝাঁফুক করতে হবে, তখন আসতে পারবেন, এখন না। তো উনি বলতেছে যে না আমি যেতে পারুন না, আমি যাবো না। তো ওই নামে আবার একটু প্রেশার দিচ্ছে, আপনি রেম সম্মান করি, ভালোভাবে চলে যান, ঝামেলা করেন নিয়ে যাবে, পোলা আমিও দেখায় বলছে আর কি, ছোট ছোট পোলাপান আছে এখন অনেক ছোট, মানে মারাদের দরকার, আপনি যদি এইভাবেই করেন ওরা তো মাসান থাকতে পারবে না, ভয় পাইবে পোলাপান। তো বলবে ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার শর্ত আছে, কি শর্ত, মিষ্টি আর পরোটা লাগবো, এতটুকুই। তো মিষ্টি আনাইছি, পরোটা নিয়ে নিজে গিয়ে আনছি, মিষ্টিটা মুখে দিছে, মুখে দেওয়ার বলতেছে আমারে এত টাকা পকেটে রাখছো, টাকা গুলা ফেরত দে, এগুলা ভালো না। সবাই অবাক হয়ে গেছে, আমার দাদি লগে লগে আমার পকেটে হাত দিছে, আইসা যে কি আছে দেখি, হাত দিয়ে দেখা যায় টাকা আছে, যে কয় টাকা বলছি কয় টাকা আছে পকেটে। পরে আমি তো কান্না দিছি, পরে আমি ওইখানে কান্নাকাটি শুরু করে দিয়েছি, পরে বলতেছে এইগুলো করা ভালো না, ভালোভাবে চলবি, নামাজ কালাম পড়বি, আল্লাহরে ডাকবি, মুরব্বীর কথা শুনবি। তো ঠিক আছে, তো খাওয়ার পরে উনি বললো যে আমি চলে যেতেছি, আর এখন আসুন না, যখন সময় হইব তখন আসুন, তখন আমাকে আটকাতে পারবেন না। এটা বলিলা লম্বা করে সালাম দিয়ে চলে গেল। মানে চলে যাওয়ার সময় আমাদের যে জানালাটা ছিল, জানালাটা মানে গাড়া আছে না, আমাদের বুড়িগুলো সাইড দিয়ে খাল গেছে না, খালটা সেটা আমাদের জানালাটা, প্রাণীগঞ্জে ওই জানলাটা মানে এমন ভাবে বাড়ি খেয়েছে ভাই,
এই জিনিসগুলো আসলে অনেকের কাছে শুনলে একটু অবিশ্বাস্য মনে হতে পারে, কেউ যদি চোখে দেখে না থাকেন বুঝবেন না, অনেকে যদি নেটে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করেন এই ধরনের প্রচুর ভিডিও পাবেন। আমিও অনেক আগে আমার পেজেও আমি আপলোড করেছিলাম যে এভাবে পজেস্ট হওয়ার, যে যশোরেরই জিনিস, যখন কারোর উপর পজেস্ট করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই মানুষটার, এই রকমের ঘটনা কিন্তু বহু উদাহরণ রয়েছে। ইনফ্যাক্ট আমি নিজেও একটা চোখে দেখেছি, একবার একটা মেয়েকে ধরেছিল, 12 বা 15 এরকম বয়সের একটা মেয়েকে ধরেছিল, এবং ওই ধরার পর তার যে ভয়েস,
তার যে চেহারা, তার যে চাহনি, ওগুলা দেখলে সাধারণ মানুষ ভয় পেয়ে যাওয়ার মতো। আমি ইনফ্যাক্ট ভয় ওর চোখের দিকে তাকাতে পারি না তখন, এরকম চেহারার অবস্থা হয়ে যায়। তো এরপরে কি হলো, আপনার আম্মার পায়ের কাছে এসে বেড়ালটা বসে থাকতো প্রায় মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে?
তো আম্মু বললো যে আমি তো বুঝতে পারি যে এটা বেড়াল না, আমাকে কি করা যায়। তা আম্মু বলতো যে মিলাদ পড়েছে ও ঘরে, তো মামাদের যে বলছি মামাদের একই কথা বলছে যে মিলাদ পড়েছে, মিলাদ না পড়াইলে তো সমস্যা হইতেই পারে স্বাভাবিক। এরপর কিছুদিন পরে, তিন চার দিন পরের কথা, আমার ছোট ভাই আছে, তো ও রুমে একা বসা, উপর তাছে খাটে বসা, আমি আমার আম্মার রুমে শুয়া মোবাইলে ছবি দেখতেছি। তো আমার আম্মা আর বাকি ছোট দুই ভাই ওরা নানি বাসায় নদীর ওপার, মানে কিছুক্ষণ পরে ও চিল্লাচিল্লি শুরু করছে যে ভাইয়া জল দিকে রায়, জল দিকে রায়। কিছু আমি গেছি যে বই বলতেছে যে ফ্ল্যাটের বাইরে কিছু গেটটার মধ্যে একটা মহিলা দাঁড়ায় ছিল, তো মহিলা দাঁড়ায় ছিল যে কই মহিলা কোথাও দেখছি। তো আমি লোক তার মধ্যে ঘটনা করছে। তো আমি গেলাম বাড়ির ওইখানে, ওইখানে গেট তালা মারা, নিচে তালা মারা, তো মহিলা কই যাইবো। তা আমি চিল্লাচিল্লি করলাম যে ফাইজলামি করছ কি কারণে। তো পরে ভাবলাম যে না হইতে পারে, কারণ আমরা যেহেতু এগুলা ফেস টু ফেস হয়েছি তো ও হতে পারে। তো আমি আম্মুরে ফোন দিলাম যে আম্মু বাসায় আসেন জলদি গেলা, সমস্যা হইতেছে। তো আম্মু আসছে, আসার পরে তো খুব একটা চিন্তার বিষয় এখানে যে ঘরের মধ্যে এগুলো চলতেছে, মানুষ ঘরে থাকলে সেফ থাকে, আমরা ঘরে আনসেফ ফিল করতেছি। তো যাক, আমাদের যে মামানি আছে ওনার কাছে গেলাম, উনি আবার খুব বয়স্ক বৃদ্ধ, এগুলো ভালো জানে। বলছি যে মামানি এগুলো সমস্যা হইতেছে ঘরে, তো কি করা যায়। বলার পরে বলতেছে যে আমি কিছুদিন আগে দেখছি, মানে সাতটা দিন রাত্রিবেলা একটার পর দিয়া, উনি সাথে বসে আছে একা, মামার আছে অন্য যারা আছে নিচের ছাদে ছাত্র তাদের ডাবল, তো উনি দেখে যে আমাদের গুল্লিতে একটা মহিলা গেতেছে, এবং মহিলার হাইটটা তেমন বেশি না, সাদা কাপড় পরা, চুলগুলো সারানো, মানে একটা যেরকম বোঝা যায় আর কি যে গেতেছে আমাদের গুল্লি দিয়া। তো আমি এটা তো সমস্যা না, এটা মানুষ যেতেই পারে স্বাভাবিক। তো উনি দেখছে যে না ওই রকম কোনো কিছুই না, ও যে গেতাছে লাগে সুন্দরভাবে হিসেবে গেতেছে, বুঝতে পারতেছে উনি। আমার ঠিক আছে তাহলে কি করা যায়, বলছে যে মিলাদ পড়ায় দে, মিলাদ পড়ানোর পরে এলা সব ঠিক হয়ে যাবো। তো আমরা মিলাদ পড়াইছি, আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক আছে,
এখন আর কোনো ঝামেলা নেই। ওকে, এটাই হচ্ছে বড় কথা, এখন কোনো ধরনের কোনো ঝামেলা নেই। ফাহিম ভাই, আপনার আরো কিছু ঘটনা মনে হয়?
জি,
আমরা একটু সেই ঘটনাগুলো দেখে যাই।
আর একটা ঘটনা আছে আমার চাচাতো ভাইকে নিয়ে, মানে খুব খুব ছোট, ওর জন্মের আগের ঘটনা এটা। ও যখন ওর মার গর্ভে হবে, তার আগে ওর মা ওর নানি বাসায় বাড়িতে গেছে, ওই জায়গাটা ভালো না, মানে ওই যে ময়লা নর্দমা ড্রেন এগুলা দিয়ে ঘেরানো জায়গাটা দেমরাতে। তো ওইখানে যাওয়ার পরে যেহেতু উনি গর্ভবতী, সমস্যা তো আছেই, মার বাসে নিয়ে গেছে। তো কিছুদিন থাকার পরে ওনার এক চাচাতো ভাই, নাকি সম্ভবত কি লাগে তার বিয়ার অনুষ্ঠান, তো ওনার একা রেখা বাসায়, সবাই অনুষ্ঠানে গেছে লঙ্ঘনে, উনি বাসায় একা, উনি দেখে যে ওনার এক চাচাতো বোন ওনাকে ডাকতে আসে যে আপা চাচো তো বাহিরে কথা আছে। সন্ধ্যার পর দিয়া উনি বলছে যে ঘরে বল কি কথা, ওরা বলছে না ঘরে বলো, বলা যাবো না বাইরে আহো। তো বাইরে বলতে বলতে ওনারে নিয়ে গেছে একবারে বাথরুমের সামনে, বাথরুমটা আবার একটু দূরে ছিল, অন্য বিল্ডিং এর সাথে ছিল। ওনারে বলছে যে আপা একটু টয়লেটে যাবো, তুমি একটু দাঁড়াও। তো দাঁড়াইছে, উনি দাঁড়ায় রয়েছে, এক দেড় ঘন্টা হয়ে গেছে আসে না, টয়লেট ভিতর থেকে লাগাই দিছে। তো উনি যখন দেখছে এক দেড় ঘন্টা আসে না, তুমি ভয় পেয়ে গেছে, উনি এই অবস্থা দাঁড়ায় রয়েছে এখানে, তার মধ্যে আসে না। তো উনি ওনার ডাকাডাকি করছে যে কিরে বেরোস না, আমি চলে গেলাম চলে গেলাম। তো উনি চলে আসছে, ওনার ভাইকে ফোন দিছে এই বাসায় সমস্যা হইতেছে। ওনার ভাই বাসায় আসছে, কান্নাকাটি করতেছে যে উই এরকম আমার ডাইকা নিয়ে গেল, উই এখন আসে না, এক দেড় ঘন্টা গেছে টয়লেটে যা বসে আছে। তো যখন মানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে যে এখন বাইরে না কেমন, অনেক মানুষ মুরুব্বীরা সবাই গিয়ে গেট বাইরে আছে যে বেরো বেরো বেরো,
তখনও টয়লেট
ভিতর থেকে লক করা। সবাই ভাবছে কি উনি বুঝি সুইসাইড করার মতো কোনো অ্যাটেম্প করছে, ভয় পেয়ে গেছে সবাই যে জলদি গেলে টয়লেটের গেট ভাঙ, তখন লোহার গেট তো ভাঙা তো যায় না, কি করা যায়। এই চিল্লাচিল্লির মতো হঠাৎ এসে উপস্থিত হয়েছে যে চিল্লাচিল্লি কি হয়েছে, ওনারা দিকে সবাই চায় রয়েছে, মানে বিস্ফোরণ একবারে। টয়লেটে আমি টয়লেটে মানে আমি অনুষ্ঠানে ছিলাম, বউ রেখা আমি এখন এইখানে আসলাম। তো বলতে এটা কিভাবে সম্ভব, কিন্তু টয়লেটে গেলি মায়ের নিয়ে গেলি, ও তো দাঁড়ায় ছিল টয়লেটের বাহিরে, বলে না আমি টয়লেটে যাই নাই, আমি তো আসি নাই এখানে, এই যে আমার কাপড় চোপড় দেখো না। তো স্বাভাবিক সবাই অবাক হয়ে গেছে, টয়লেটের যে গ্রিল গুলো লাগায় যে ওইগুলো ভাঙছে, ভাঙিয়া পুরা পুরা গেটটারে ছুটাইছে, ছুটানোর পরে দেখে ভিতরে কিচ্ছু নেই, একবারে খালি। তো ওনার ভয় পেয়ে গেছে সবাই, তো ওই জিনিসটা আমার চাচির উপরে ভর করছে, ওনার গর্বের সন্তানের পায়ে গেছে আমার যে চাচাতো ভাই। তো ওর সমস্যা হয় মানে হঠাৎ হঠাৎ চিল্লাচিল্লি করে মানে জ্বালা পোড়া করে শরীর, মা আমার শরীর জ্বলে শরীর জ্বলে। ওর বয়স এখন প্রায় 13 বছর, ওর সাইজ এতটুক। ওর শরীর রক্ত অনেক কম, একটা ছেলে আমার চাচির একটাই ছেলে ওই চাষ ভাই, তো উনি কান্নাকাটি করে যে ব্যাপার কি আমার ছেলে এরকম করে কি কারণে, ডাক্তারের কাছে ডাক্তার বলে কিছুই তো সমস্যা নাই, খালি ব্লাড কম শরীরে। তো চাচি চিন্তা বেড়ে গেছে, তো ওনার মা আসছে আমার আম্মুর সাথে বসছে বলে কথা বলছে, তো আম্মু বলতে চাচ্ছে আমি দেখতেছি এটা, তো আম্মু এটা হুজুরের কাছে নিয়ে গেছে পরে, তো আম্মু সব বলছে নেকড়ুবা কাছে না জিঞ্জিরা বড় বাপের হুজুর উনি ওনার কাছে নিয়ে গেছে, তো উনি বলছে সমস্যার কথা যে ওর শরীরে আছে একটা জিনিস মানে এটা পিসাজ বলে আর কি রক্ত চুষে, তো মাঝে মাঝেই ওর এই জায়গায় আর এই জায়গায় ঘাড়ের দাঁত বসে রক্ত চুষে দেখা যায় না অদৃশ্য।
কিভাবে আপনি বুঝলেন যে দাঁত?
আমার আম্মু দেখছে আমার আম্মুর উপরে এগুলো আছে বললাম তাকেই,
মানে দাঁত দাঁতের কি চিহ্ন দেখা যায়?
না না আপনি বলতেছি শুনেন, আমার আম্মু কোরআন শরীফ নিয়ে বইছে ওর পাশে সামনে রাইখা বরাবর বইছে এভাবে, তো ওর বসানোর পর আম্মু কোরআন শরীফ পড়তেছে, যখন আজল কুরসি পরে ফু দিছে ওর শরীরে, ওইটা ওর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে যায় মানে এইভাবে আমরা যে বসছি না পাশাপাশি বসছে, এমন অবস্থা এমন দুর্গন্ধ মানে আমরা যে দাঁড়ায় আছি আমরা তো দেখতেছি না আম্মু দেখতেছে, গন্ধ দারুণ লাগতেছে না এমন দুর্গন্ধ ভাই মানুষ পচার গন্ধ।
এক মিনিট আমি একটু ক্লিয়ার হই, মানে পুরো রুমের মধ্যে এতক্ষণ পর্যন্ত কোনো গন্ধ নেই,
পুরো ক্লিয়ার আছে
ক্লিয়ার রুম। হ্যাঁ, যেই আপনার আম্মু আয়তুল কুরসি পরে ফু দিয়েছে তখনই মানে ওইটা ডিটাচ হয়ে যাওয়ার পর দুর্গন্ধ ছড়াই গেছে,
মানে আগরবাতি ছিল রুমের মধ্যে আগরবাতির গ্রাম ছিল
তারপরে
ছাপায়া, এখন মানে এমন গন্ধ শুরু হয়েছে ভাই পুরো বাড়িটার মধ্যে, বাড়ির বাইরে যায় নাই শুধু বাড়িটার মধ্যেই পুরো গন্ধ। তো আম্মু তো দেখতেছে আর বারবার মানে চেহারাটা সরাই ফেলতেছে, আম্মুরে জিবলা দেখায় বলে ব্যাঙ্গাইতেছে, আবার আম্মুরে বলতেছে যে রাখতে পারবি না ওর এমনি যাবুগা, তো আম্মু বলতেছে যে ওর এমন চেহারা মানে জিবলাটা বিভাক্ত সাপের মতো
ভয়। আপনার আম্মাও তাকাতে পারছে না?
আম্মা কাজ শেষ করবো আমার খাটের মধ্যে বমি করে দিস আম্মা, এত ভয়ঙ্কর। আম্মা বলতেছে বাবা এমন চেহারা আমার মানে আরো তো একটা কিছু দেখছি আমি এরকম কোনোদিন দেখিনি বাবা, এত ভয়ঙ্কর চেহারা এমন শুনে পড়ে খারাপ যখন। তো জিবলা দুই ভাগ করা বারবার আম্মার জিবলা হয়ে দেখতে আছে, জিবলা একবার কপালের দিকে উঠে ফেলায় একবার নাভির দিকে কেটে ফেলায়, এমন ভাবে আম্মার ভয় দেখাতে হয়েছে যে চলে যা আমি ওরা নিয়ে যাবোগা। তো অনেক কলা কৌশলের পরে অনেক সুরা পড়ার পরে ওইটা তখন ছাড়ছে, মানে ওই মুহূর্তটা চলে গেছে আর কি, মানে হঠাৎ শো করে চলে গেল আমাদের সবাই সেট করে দিলাম, আম্মা আম্মা বললো যে সবাই শুয়ে যা ও বেরিয়ে গো, সবাই বলছে যে আগুনের তাপ শরীরে লাগছে
মানে জাস্ট মনে হয় একটা হাওয়া
হাওয়া চলে গেলে
আপনাদের
এরকম হিট হাওয়া চলে গেছে পাঁচ পিরা, সবাই বলছে যে তাপটা খুব ভালো শরীর লাগছে আমাদের, সবাই গোসল করছি আমরা কারণ ডিস্কের মধ্যে কেউ থাকতে চাইনি আমরা ভয়ের মধ্যে।
আসলে এই ক্ষেত্রে এইগুলা গোসল টোসল করে মানে পাক পবিত্র হয়ে যাওয়া খুব ভালো,
সবাই গোসল করার পরে দোয়া কালাম কইরা শরীরে ফুট দিয়ে রাসুল গন করে রাখছে, এবং ওর সাথে যদি রাত্রে আমি ছিলাম আমার চাচাতো ভাই ছিল একজন আমার বড় সিনিয়র উনি ছিল, আম্মা ছিল মানে ওনার পাশে ঘরে ছিল, আমরা দুই চাচাতো ভাই আমরা ওর সাথে ঘুমাইছি ওই ছোটটার সাথে ঘুমাইছি, আমার ভাই ভয়ে মানে এমন অবস্থা আমার খিদা লাগছে আমি যে মানে এই ঘর থেকে ঘরে ফিরি আমি যে হাইটা গিয়া খাওয়া মেয়েকে খামু আমার এই সাহসটা ভিতরে নাই, ভাইয়ার বলছে ভাইয়া আসো ভাইয়া কো তুই খায় আমি এখানে বসে আছি মানে ঘুমাই না কেউই, ভাইয়া স্মোক করে আবার, তো উনি আবার জানলার পাশে বসে স্মোক করতেছে, ছোট ভাইটা ঘুমাই রয়েছে ওর কোনো সমস্যা নেই, তো আমি যা খাওয়া টাউন নিয়েছি খাইছি, তারপরের দিন ওই হুজুরের কাছে দিয়ে যাওয়া হয়েছে, আবার দিয়ে যাওয়ার পরে হুজুর বলছে যে আমি তো টুক দেখলাম টুক জানলাম শুনলাম যে ওর 18 বছর বয়স পর্যন্ত ও থাকবো, তারপর নিয়ে যাবো রাখার মতো ক্ষমতা কেউ নাই এক আল্লাহ ছাড়া।
তার মানে আপনার ভাই যার বয়স 13 বছর বর্তমানে আর 5 বছর পর্যন্ত
হয়তো বা
কিছু একটা মানে একটা চিন্তা ভাবনা
করা, এটা বইলা দিছে হুজুরে তখন খুব কান্নাকাটি হয়েছে মানে স্বাভাবিক এটা মানা যাবো এটা আগাম বার্তা দিয়ে দিছে 18 বছর নিয়ে যাবো আমরা কান্নাকাটি করছি খুব আদর করি খুব, আমার দেখলে যেমন ভয়ে দৌড় দিয়ে কোথায় যাবো রাস্তা বিশ্বাস পায় না এত দূর গেছিল রে এখন এই হয়।
মানে আমি কি বলবো এই জায়গাতে কিছু কিছু বিষয় হয়তো অনেকের কাছে অনেকে দ্বিমত পোষণ করতে পারে অনেক কিছুই ভাবতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আমি বারবারই বলে থাকি বিশ্বাস অবিশ্বাসটা আপনার কাছে। আমার যে আপনি যখন বললেন যে আপনার আম্মা দেখতে পাচ্ছে যে হঠাৎ করে রুমের মধ্যে দুর্গন্ধ ছড়াই গেছে, এতগুলো মানুষ কিভাবে এই গরম হাওয়াটা পায়, এবং এই গরম হাওয়া যারা পেয়েছেন যাদের অনুভূতি হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারেন। ওকে ফাহিম ভাই, আমি যতটুকু শুনেছি যে আপনার নিজেরও আরো একটা ছোট্ট একটা ঘটনা আছে, আমি একটু শর্ট করে ওই ঘটনাটা শুনেছি।
আমাদের নদীর ওপার
কেরানীগঞ্জ
জায়গাটার নামটা বলুন না জায়গার, ওই জায়গায় একটা ঘটনা আছে আমার। যেমন আমি রাত্রে প্রায় 9টার পরে ফোনে কথা বলছি, তো বলতে বলতে জায়গাটা চলে গেছি আমি। তো জায়গাটা হিন্দুদের জায়গা, আর ওই জায়গায় মানে আগে লাশ টাশ পুরানো হইতো, স্বাভাবিক একটা হন্টেড জায়গায় ওইটা। তো আমি ওই জায়গায় গেছি, আমার সেন্স নাই, আমি ফোনে কথা বলতেছি, গাড়ি ঘোড়া চলতেছি, আমি একলা হাঁটতেছি। চায়ের দোকান ছিল, চায়ের দোকানে বসে কথা বলতেছি, চায়ের দোকানের লোক বলতেছে ভাই দোকান লাগাই দেবো, যাওয়ার সময় হয়ে গেছে। তো লাগাই দিচ্ছি আমি এক ওই জায়গায়। তো আমি একমাত্র একটা মানুষ, আর কোনো জীব এখানে নাই। আমি কথা বলার পরে
হঠাৎ বাজে
সাড়ে 9টা 9:10 এরকম।
ওই জায়গাগুলো আসলে ওই সময় তো নীরব,
সন্ধ্যার পরে এই জায়গা নীরব
নীরব হয়ে
যায়। আমি চিন্তা করছি যে এতক্ষণ ধরে সেই জায়গায় আর থাকা দরকার নেই, চলে যাই। ফোনে কথা বলতেছি না, আমি ফোনে কথা বাদ দিয়ে ফোন নামাই লেখো, আমি আলাদা মানুষের সৃষ্টি শব্দ পাইতেছি। আমি ভাবছি যে এখানে আসে বসে কোনো লোক আছে, তোদের সাথে দেশা করে, তারা হয়তো আছে, সমস্যা হইতে পারে আমার, আমি চলে যাই এখান থেকে। তো আমি চলে যাওয়ার কথা চিন্তা করি না, আমি মুভ করছি, মাত্র মুভ করছি আর কি, পেছন থেকে সামনে ঘুরছি, আমার সামনে দিয়ে চলে গেছে এটা কোনো একটা কিছু, হয়তো কোনো জীবজন্তু, হয়তো বা অন্য কোনো কিছু। এমন ভাবে গেছে
হাওয়ার বেগে পাশে,
হাওয়া মানে একবারে বিজলি এত জোরে গেছে আমার সামনে দিয়া। তো আমি লুঙ্গি পরা ছিলাম, আমার লুঙ্গির বাতাসে উঠতেছে, মানে বাড়ি খেতেছে বাতাসে, এত জোরে গেছে আমার সামনে দিয়া। তো আমি ভয় পেয়ে গেছি যে আরে বাবা এটা কি, মানুষ না, কোনো হুন্ডা না, কোনো গাড়ি না, আর গাড়িতে চলবো না, এটা তো একটা গলি রাস্তা, কি গেল এটা। আমি ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি লাইট মারছি, লাইট মেয়েরা প্রায় 2-3 মিনিটের মতো আর কি আমি যা আসছিলাম, আমি দেখছি যে কিছু আছে কি না। তো ফ্ল্যাশ লাইটের কিছুই পাই নাই আমি। আমি এখান থেকে চলে আসতেছি, মানে আমি যখন রোডে এসে পড়ছি, একটা মুরব্বী লোক মানে পাগল টাইপের একটু, ওই মুরব্বীটা বলতেছে আমারে জলদি চলে যা বাসায়, এত দূর আসা ঠিক হয় নাই তোর,
কোনো কিছু ছাড়া এমনি বলতে
চিনি না, পাগল টাইপের, ওনার নাম চিনুম, কই থেকে আত্মীয় তো লাগে না। আর ওইটা আমার কাছ থেকে অনেক দূর, প্রায় 60 টাকা রিক্সা ভাড়া। উনি বলতেছে যে বাসায় চলে যা, এত দূর থেকে আসছো, ভালো করস নাই, জলদি বাসায় চলে যা। তা আমি তো অবাক হয়ে গেছি, আমি বাবা আপনি কি বলতেছে আমি তো বুঝতেছি না, তোর কিচ্ছু বুঝার বাকি নাই, তুই বাসায় চলে যা, যা বুঝার উপর আল্লাহ বুঝবো। তা আমি ওখানে তোবা খাইটা আল্লাহর রহমত চাইয়া দোয়া কইরা শরীরটা ফুজে যায়, আল্লাহ আমার হয়তো ভুলিছে, এমন কোন জায়গায় যেটা আমার উচিত না, আমার ক্ষমা করেন, আমি ওই ক্ষমা মাপতেছি, আমার মাফ করেন, আমি ভুল করছি, আমি চলে যাব বাসায়, এখনই চলে যাবো আমি, আমি লগলো চলে এসে।
আসলে এরকম হয় যে আপনি আসলে ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকলে যেটা হয় যে
এমন কিছু জায়গা আছে যেখানে আমাদের যাওয়া উচিত না,
উচিত না। কিছু কিছু জায়গা আছে ওই নেগেটিভ এনার্জি গুলো এত শক্তিশালী থাকে যে এখানে আপনার যে কোনো সমস্যা হইতেই পারে, তো ওই জায়গাগুলোতে একটু খুব সাবধান থাকাটা জরুরি। তো যাই হোক ফাহিম ভাই, এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স যেটা আপনি আজকে আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই।
সময়ের সাথে সাথে আজকে দুজন অতিথির ঘটনা কিন্তু আমরা শুনে ফেলেছি, তো এবার আসুন আমরা মূল ঘটনায় যাই, এই হন্টেড প্লেসের ঘটনায়। আজকে আমরা ঠিক যেই বাগানটাতে আছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেই গেস্ট হাউসটাও দেখা যাচ্ছে। আজ থেকে প্রায় বছর দেড়েক আগে মনে হয় এটার সূত্রপাত হয়। হঠাৎ করে রাতের বেলা গেস্ট হাউসের যারা বর্ডার রয়েছে, মানে যারা অতিথিরা ওঠে, রাতের বেলা নাকি অনেক শব্দ চিৎকার চেঁচামেচি শুনতে পায়। কর্তৃপক্ষ প্রথমে বিষয়টা টের পায়নি, পরবর্তীতে দেখলো যে না আসলে এই শব্দ হচ্ছে। এক রাতের বেলা তাদের যে সিকিউরিটিরা রয়েছে ওদের বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে, কিন্তু তারা কোনো ধরনের কোনো শব্দের অস্তিত্ব পায় নাই, তো তারা আবার চলে আসে। ওই রাতের থেকে যেটা হয়, যতজন সিকিউরিটি গার্ড ওখানে গিয়েছিল তাদের মধ্য থেকে একজন খুব অ্যাবনর্মাল আচরণ শুরু করে এবং মানে পাগলের মতো প্রায় হয়ে যায়, মনে হয় যে সে তার নিজের মতো নেই, অন্য কিছু তার উপর ভর করেছে। তো একটা পর্যায়ে সে মানে খুবই অসুস্থ হয়ে যায় এবং তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে অনেকদিন চিকিৎসার পর নাকি সে কিছুটা সুস্থ হয়েছে, যদিও সে আর এই এলাকায় আসেনি। ওই দিন রাতে আরো যে দু একজন সিকিউরিটি গার্ড গিয়েছিল তাদেরও প্রবলেম দেখা দিতে শুরু করে। কিন্তু এরও পরে যেটা হয় যে ঠিক এই রাবার বাগানের এখানে কিছুদিন পরে একটা লাশ পাওয়া যায় এবং লাশটা এই যে গ্রামের বাসিন্দারা রয়েছে তাদেরই মধ্য থেকে কোনো একজনের একটা লাশ পাওয়া যায়। খুবই বিভৎসভাবে নৃশংসভাবে খুনের ঘটনা ছিল এবং মানুষের মাঝে কথিত আছে যে এই খুনটা কোনো মানুষের দ্বারা খুন না, তাদের বিশ্বাস যে ভৌতিক কোনো কিছু একটা ঘটেছে এবং এরপর থেকে মানুষজন খুব সহজে ওখানটাতে যেতে চায় না। এই খুনের পর থেকে নাকি এখানে চিৎকার চেঁচামেচি এই ধরনের জিনিস আরো বেড়ে গেছে এবং অনেকে নাকি দিনের বেলা ওইখানে গেছে, বিভিন্ন জিনিস তাদেরকে আঘাত করেছে, কেউ কেউ মানে পাগলের মতো হয়ে গেছে, দু একটা ঘটনা নাকি এলাকায় ঘটেছে। মানুষ যদি আপনি এলাকায়, কিন্তু মানুষজন খুব সহজে খুঁজে পাবেন না, দূরে দূরে ঘর বাড়ি এবং অনেক মানে অর্থনৈতিক সীমার অনেক নিচে বাস করে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি, তারা খুব একটা আপনার সাথে কথা বলতেও চাইবে না। তো তাদের মাঝে একটা ভীতি কাজ করে ইনফ্যাক্ট, এবং
যারা এই গেস্ট হাউসটা চালায় তারাও তাদের বর্ডারদের কাছ থেকে একটা পর্যায়ে এত কমপ্লেন পেয়েছে, শেষ পর্যন্ত তারা কিছুদিন আগে নাকি এখানে একজন হুজুর আনিয়েছে, পুরো বাগানটা ঘুরে দেখিয়েছে এবং হুজুর দুটো গাছ কেটে ফেলার ব্যবস্থা করেন এবং এটা খুবই এমন ভাবে কাটতে হবে যেন মাটি থেকে উপরে, এবং এই গাছের কাঠ কেউ যেন ব্যবহার না করে, গাছের কাঠগুলো পুড়িয়ে ফেলতে হবে, এবং সেই প্রসেসই হয়েছে। তো এখন নাকি কিছুটা কিউর হয়ে গেছে, তারপরও কিছুটা রয়ে গেছে, কিছুদিন আগে ওনাকে একজন ভয় পেয়েছিল। তো যাই হোক, এইগুলো শুনেই আমরা ইন্টারেস্টেড হয়েছি আজকের এই জায়গাটিতে আসার জন্য। তো এখনো পর্যন্ত আমাদের যে ফিলিং সেটা হচ্ছে যে আমরা ভয় পাচ্ছি, ডেফিনেটলি এই এনভায়রনমেন্টের ভয়, কিন্তু আমরা কোনো কিছু এখনো শব্দ শুনতে পাইনি, কিছু দেখতেও পাইনি, কিন্তু হ্যাঁ জন্তু জানোয়ারের শব্দ আমরা শুনেছি, যে শেয়ালের ডাক শুনেছি। যাই হোক, আজকের এই রাবার বাগান থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন আপনাদের সঙ্গে যোগ দেবে স্টুডিও থেকে আরজে কিবরিয়া এবং রেজা ভাই ট্যারট সেগমেন্টে।
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে বেশ কিছু ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি করবার জন্য। ডর এখন অন্যদিকে টার্ন করবে। স্পেশাল সেগমেন্ট শুরু হচ্ছে ট্যারট কার্ড রাউন্ড উইথ রাব্বি রেজা। এই বিষয়গুলো বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। প্রিয় শ্রোতা, ঠিক রাত 12টায় ফিরব রেজা ভাইয়ের সাথে। আশা করছি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। ডর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে।
ইব্রাহিম ভাই, একটা ব্যাপার আমি সবাইকে বলতে যাচ্ছি, যে মাদ্রাসাটা আমরা যাবো, যে মাদ্রাসার প্লেস এবং কোথায় সেটা আমরা বলতে যাচ্ছি না। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ইনবক্স আসছে,
মানে আপনি আগামীকাল শুক্রবারের যে ফেসবুক লাইভ,
ফেসবুকের লাইভ শুক্রবার ঠিক 11:50 আমরা আমাদের পেজে পাবেন, ডট ট্যারট পেজে লাইভটা দেখবেন। কারণ হচ্ছে আমি বলবো আমার জীবনে আজকে কি ভাবে আমার সাথে অ্যাড হয়েছে এইসব ব্যাপারে, তো আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হবে এটা। কারণ আমি ফোন কল যেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, ফোন কলটা যেটা কিবরিয়া ভাই পোস্ট করছে ডট ট্যারট পেজে, আমার ভয়েসটা আছে, শুধু মহিলার ভয়েসটা নাই। যতটুকু আমি টের পাইছি কথা বলে বা বিভিন্ন অশুভ সংকেত পেয়ে, যেটা আমার জন্য ভেরি ডেঞ্জারাস, আমি জানি না আমি পারবো কিনা মুক্ত করতে, আমি নিজেও কনফিউজ। একটা কথা খেয়াল রাখবেন, বিকাল থেকে মানে জুম্মা নামাজের পর থেকে প্রতিটা ক্ষেত্রে আপনার লাইভে থাকবো, আমাদের এই ডর পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমি পেজের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, www.facebook.com/dorterot, বানানটা হবে ঠিক এরকম DAAR TAROT ডট ট্যারট। এটা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, যেটাতে 1,00,000 উপরে লাইক আছে, সেটাই আসল পেজ, বাকিগুলো নকল পেজ।
তো আমরা শুরু করছি এবং আজকে একটা স্পেশাল এপিসোড। ইভেন ডরে সবসময় স্পেশাল হচ্ছে হলো ডরের ট্যারট কার্ড, এবং তার মধ্যে আবার স্পেশাল কজ আজকে রেজা ভাই এবং রেজা ভাইয়ের ওয়াইফ তিথি ভাবি দুজনই একসঙ্গে আছেন, এবং আমরা এখানে যেই ঘটনাটার আজকে এখানে উপস্থাপন করতে যাচ্ছি সেটা ইজ অ্যাবসলিউটলি সায়েন্টিফিক্যালি এবং প্যারানর্মাল দুটো জায়গা থেকেই একটু ভাবার মতো, কিন্তু সে বিষয়টা কি সেটার জন্য আমাদের পুরো স্টোরিটা রিভিল করতে হবে। আমাদের সঙ্গে যেই মানুষটি এখানে তার জীবনের যে ঘটনাটি ঘটে গেছে প্যারানর্মাল ঘটনা, যিনি উপস্থাপন করবেন তার সঙ্গে আমরা একটু পরিচিত হব। আমি ইভেন ফেসবুক লাইভে তার পরিচয় করিয়ে দিয়েছি। ভাই আপনার নামটা বলেন।
আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ আবির হোসেন, ডাক নাম আবির।
আবির হোসেন, আবির ভাই, আবির ভাই আজকে আমাদের সঙ্গে আছেন। রেজা ভাই আপনি একটু হাই বলেন।
হ্যালো আসসালামু আলাইকুম, আমি আছি।
রাইট, ভাবি একটু হাই বলে দেন।
হ্যালো আসসালামু আলাইকুম।
সবাইকে বলে দিই আজকে কিন্তু তিথি আমার সাথে আসছে, আর ও একেবারেই আমার অপোজিট। সে আমার কোনো কিছু সে বিলিভ করে না, আর যখন সে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে, বাসায় প্যারানর্মাল সমস্যা দেখে, তখন সে আবার ভয় পায়। তাকে আমি ঠিক করতে পারিনি আজ পর্যন্ত। আমি জানি না, আমি যত শিক্ষিত হই না কেন, আমি যত রিসার্চ করি না কেন, আমি যদি আরো 50 বছর রিসার্চ করি তাতেও আমি মনে হয় না তিথিকে ঠিক করতে পারবো।
ওকে, না এখানে একটা ব্যাপার আছে, চম্বুকের বিপরীত মেরু সবসময় আকর্ষণ করে, সময়ের সবসময় বিকর্ষণ করে। তো একজন যদি পজিটিভ হয় আর একজন নেগেটিভ হওয়াটা বোধ হয় বেটার। ইভেন ওনাকে স্যাটিসফাইড
ইনভাইট করার জন্য আপনার যে চেষ্টাটা, এই চেষ্টাটা আমার মনে হয় যে সারা জীবন ধরে চলতে থাকলে আমার মনে হয়
এটা একটু মজা আসলো আমার জন্য, মজা ওকে বোঝানো বা ওকে সবসময় বুঝিয়ে বলা যে তুই ওখানে যাবা না, ওখানে ওই জায়গা খারাপ, তারপর সে যায় গিয়ে তারপরে ক্ষতি হয়, ক্ষতি হওয়ার পর সে আসে এসে বলে রাব্বি তো ক্ষতি হলো
না। কিন্তু আপনার সাথে আরো একজন আছে যে বিলিভ করে না, সেই মানুষটা হচ্ছে
আচ্ছা আপনি তো একজন আছেন ভাই তো আর বিলিভ করেন না।
আমার কিছু জিনিস আছে খুব ভালো লাগে, যেমন আপনি যখন একটা মানুষকে দেখে যেটা জানারই কথা না সেটা আপনি ভুলে দিচ্ছেন, আমার কাছে প্রথম প্রথম মনে হতো যে এই লোকটা নিশ্চয়ই আপনার পেজে আপনার সঙ্গে যোগাযোগ করেছে, আপনি তাকে স্টাডি করেছেন, তারপরে এসে রেডিওতে এরকম করছেন। কিন্তু অত্যন্ত আশ্চর্য হলো সত্য, চারটা পাঁচটা এপিসোড যাওয়ার পরে আমি দেখলাম যে যেটা আমি যেটা গেস করেছি সেটা সম্পূর্ণরূপেই ভুল, কারণ কিছু মানুষ আছে যাদের সঙ্গে রেজা ভাইয়ের কোনোভাবে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, যাদেরকে আমি নিয়ে এসেছি এবং রেজা ভাই তাদের সম্পর্কে অনেক কিছুই বলে দিচ্ছে। হয়তো এটা কোনো বিশেষ ক্ষমতা যেটা রেজা ভাইয়ের মধ্যে আছে এবং এটা হয়তো সাইন্টিফিক্যালি সম্ভব, আই ডোন্ট নো।
না কিন্তু আমি বলবো কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আল্লাহ তাআলার, আমি শুধু চেষ্টা করি বা যে কোনো সমস্যাগুলো সমাধান করার শুধু চেষ্টাটাই করি, এর বাইরে কিছুই না। আমি কোনো বাবা না, কোনো হুজুর না, কোনো পীরসাহেব না, আমি খুবই সাধারণ মানুষ আপনাদের মতোই।
আমি এখানে কিছু বলতে চাই,
শিওর,
সেটা হচ্ছে যে ও যখন আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে ডিসকাস করি সারাদিন সব কাজ ডিসকাস করার পরে যখন আমরা ঘুমাতে যাই, তখন অনেক সময় আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড কিন্তু বিজি তার পড়াশোনা এসব ব্যাপারে জানা সবকিছু নিয়ে। আমি বলবো না যে সে প্যারানর্মাল কিছু জানে, বাট আমি বলবো যে সে এগুলো নিয়ে গবেষণা করে, এগুলো নিয়ে চিন্তা করে, এই জন্যই সে একটু ওয়াইজ হয়েছে এই ব্যাপারে, নাথিং এলস।
বাসার মূল চাবি তো, এরপরে কি হয়েছে তিথি একটু বলো।
হ্যাঁ, এরপরে আমি পুরো ঘর খুঁজলাম, আমাদের নিজেদের বিল্ডিং, বিল্ডিং এর চারতলায় আমার শ্বশুর শাশুড়ি থাকেন আর তিনতলায় আমরা থাকি। তো আমি চারতলায় খুঁজলাম, তিনতলায় খুঁজলাম, কোথাও পাচ্ছি না। তো আমি ওর কাছে এসে বললাম যে রাব্বি, আমি তোমার কাছে কখনো কিছুর জন্য আসি নাই, আজকে আমার চাবি হারিয়ে গেছে, টাইম দিলাম যে পাঁচ মিনিটের মধ্যে আমাকে খুঁজে দিতে পারো, তাহলে আমি ফেসবুকে তোমাকে নিয়ে একটা পোস্ট দিব।
পোস্ট আমরা দেখেছিলাম,
পোস্টটা হবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম, আমি মানবো যে হ্যাঁ হি ইজ রিয়েলি ওয়াইজ। সে আমার কাছ থেকে এ ধরনের কথা শুনলে খুব এক্সাইটেড হয়ে যায়, সে লাভ দিয়ে উঠে বলে যে তুমি মানবা তো। তখন দেখলাম যে সে পুরো ঘরে কিছুক্ষণ চুপচাপ হাঁটলো, হেঁটে এদিক ওদিক তাকালো, তাকে এসে চারতলায় উঠে গেল। চারতলায় উঠে সে এক দেড় মিনিটের মধ্যেই সে আমার চাবিটা সহ নামলো। এখন সে কোথায় পেয়েছে কিভাবে পেয়েছে আমাকে কিছু বলে না, যাই হোক আমি একটা মুচকে হাসি দিলাম, আমি আমি ফেসবুকে জাস্ট পোস্টই দিলাম আর ওকে আর কিছু বলি
মনে হতে পারে চারতলায় আমি আগে থেকে দেখে আসি।
হ্যাঁ, আমি ওকে পরে এটাই বলছি যে চারতলায় হয়তো তুমি আগে থেকে, তারপর ও চাবি টাবি নিয়ে এত বেশি জানার কথা না, কারণ মন ভোলা মানুষ, ঘরের কোথাকার চাবি কোথায় আছে বা ঘরের কোন জিনিস কোথায় আছে সে জানেও না,
নিজের চাবির ব্যাপারটা খুঁজে।
হ্যাঁ, ওর সবকিছু আমাকে খুঁজে দিতে হয়, তো চাবি সে চারতলায় রাখবে এটা অবশ্য মানাও যাচ্ছে না, আবার
আমরা শুরু করি, আপনি আমাকে একটু বলেন টু দা পয়েন্টে, যেটা হচ্ছে যে গলার যেই আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা বোধহয় বহুদিন যাবৎ নল ঢোকানো ছিল, তাই কি?
হ্যাঁ, এখানে একটা পাইপ ঢোকানো ছিল।
ঘটনাটা জন্মটা হলো কিভাবে?
কিছু বলার আগে আমি কিছু বলতে চাই।
জি,
আমরা জানি সকল জীবী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। তো আমরা যখন জানি মানুষ মারা যায় তখন তাকে মাটিতে দাফন করা হয় অথবা আগুনে জ্বালানো হয় অথবা অনেক বেওয়ারিশ লাশ থাকে নদীতে ফেলে দেওয়া হয় বা যুদ্ধের সময় অনেক কিছু। মানুষ মারা যায় এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চরম সত্য। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় মানুষ মারা গেছে, মানে ডেড মানে ডেড, আমরা জানি মানুষ মরার পরে 30 সেকেন্ড ব্রেন অ্যাক্টিভ থাকে, 30 সেকেন্ড পরে ব্রেন মারা যায়। কেউ যদি 30 সেকেন্ডের বেশি সময় মারা যায় তারপরে সে কখনো ব্যাক করতে পারে না, নর্মাল ডাক্তাররা বলে মিরাকেল বলে, এটা বিলো 30 সেকেন্ড, 30 সেকেন্ডের আগে মিরাকেলটা হয়, 30 সেকেন্ড পার হয়ে গেলে মিরাকেল সম্ভব না। ওর ক্ষেত্রে যেটা হয়েছে 30 সেকেন্ড পার হয়ে গেছিল অলরেডি, সেটাই সে আজকে বলবেন সে মৃত্যু থেকে ব্যাক কিভাবে আসলো।
শুনি, ঘটনাটার জন্মটা কিভাবে হয়েছে সেটা আমরা পরে না জানবো, আমরা যদি জানি আপনি তো লম্বা সময় পর্যন্ত কোমাতে ছিলেন,
11-12 দিন কোমায় ছিলাম,
11-12 দিন, এবং ওই সময় ধরে নেওয়া হয়েছিল যে আপনি আর ব্যাক করবেন না, ডাক্তার তো ক্লিনিক্যালি ডেড বলেছিল।
শুরু করতে গেলে ভাই একবারে শুরু থেকে শুরু।
জি বলুন বলুন। কারণ
স্টার্টিংটা নর্মাল একটা ব্যাপার থেকে, অনেকদিন যাবতই রেজা ভাইয়ের সাথে আমার পরিচয় আছে পার্সোনালি।
জি,
তো আমি আসা যাওয়ার মধ্যেই থাকি বাসায়, এটা আরো এখন থেকে 3-4 বছর আগের কথা বলতেছি আমি। ভাইয়া তখন ট্যারট কার্ড নিয়ে বেশ স্টাডি করতো, তো বেশিরভাগ সময় আমি ট্যারট চেক করতাম, মানে আমাকে দিয়ে চেক করতো বিভিন্ন কিছু, দেখতো হয় কিনা মিলে কিনা এটা ওইটা, অনেকবার অনেক কিছু মিলত। তো একটা পার্ট ছিল এখানে ব্ল্যাক ম্যাজিক্যাল পার্ট, যেটা কখনো সে করতে রাজি না, শুনছিলাম ওর কাছে কিরকম কিরকম কি কি পসিবল। ও একটা ক্ষেত্রে বলছিল যে টাকা পয়সা অনেক পাওয়া সম্ভব, কথা কথা
ব্ল্যাক ম্যাজিক করে।
হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করে গল্পে গল্পে। তো আমার জিনিসটা ভিতরে ছিল আর কি, বাট হঠাৎ একদিন একটা ফোন কিনবো, চিন্তা করো না।
যারা ব্ল্যাক ম্যাজিক করেন কিংবা যারা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আছেন তাদের জন্য আজকের এপিসোডটা স্পেশাল, এর পরেও আমি বলবো যে মোর স্পেশাল, প্লিজ মনোযোগ দিয়ে শুনবে। জি বলুন।
তো আমি ফোন কিনবো চিন্তা করলাম, ফোনটা 3 বছর আগে বেশ এক্সপেন্সিভ ফোন, নিয়ার অ্যাবাউট 30-40 হাজার টাকা হবে,
অনেক টাকা।
বাসায় চাইছিলাম,
দেয়নি,
দিছে কিন্তু সেটা ওই পরিমাণ না।
আচ্ছা,
আমি ওই টাকাটা আর নেই নাই, আমার যেটা দরকার সেটা যদি না হয় তাহলে কি দরকার। তো আমি ভাইয়ার এখানে চলে আসলাম, আইসা ভাইয়ার বললাম যে একটা মোবাইল কেনা দরকার, ও ওই ফোনটা ইউজ করতো।
জি,
তো সেটা দেখেই মন চাইছে ভাই, বললাম যে এরকম একটা ফোন কিনবো, এখন তুমি যদি ব্যবস্থা করে দাও। তুমি ব্যবস্থা বলতে কিভাবে কিনে দিতে হবে বা কিছু এরকম? আমাকে না, একটু যদি অ্যাড করার মাধ্যমে যদি আমাকে দিতে পারো, আই মিন আমি টাকা পাবো, টাকা দিয়ে আমি কিনবো।
ওকে,
তো বললো যে সরি এটা পসিবল না। তাই বললাম যে ভাইয়া পসিবল না, কিন্তু আমার তো লাগবে, মানে আমি একটু না ছাড়ার মতো আর কি। তো আমার মনে আছে আমি মনে হয় 6-7 ঘন্টা রিকোয়েস্ট করতেছিলাম, মানে টানা রিকোয়েস্ট করতেছিলাম, তখন এত বিজি মানুষ ছিল না, সে খেলতেছি বা গল্প করতেছি, করতে করতে একটু বরাবরই বলতেছি বলতেছি। তো সেদিন আবার পূর্ণিমার রাত, একেবারে ফুলমুন।
জি,
ও বলছিল যে ফুলমুন লাগবে। এর মধ্যে আমি মাগরিবের ঠিক আগেই আমরা ছাদে উঠছিলাম, চা টা খেতেছি, বুঝলাম যে আজকে তো ফুলমুন, মাগরিবের আজানের পরপরই তো
বোঝা যায়।
বললাম ভাই আজকে তো ফুলমুন, আমি তারপর রিকোয়েস্ট করতেছি ভাই প্লিজ করে দাও করে দাও। আমাদের তখন বললো বৈশা যে এটা করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে, এক নম্বর।
আমি যদি জানি রেজা ভাই আপনার জীবনে একটাই মাত্র ব্ল্যাক ম্যাজিক,
আমার জীবনে একবারই করা হয়েছে।
ওকে,
আল্লাহর কাছে তওবা করছি, হাজারবার তওবা করছি।
এটা আমরা আমাদের লিসনারদেরকে ভালোবেসে আজকে রিভিল করছি, এই কারণে করছি যে এটা কত বড় নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে একটা মানুষের জীবনে, আমরা জাস্ট একটু বোঝানোর জন্য।
আমার টেস্ট ছিল আসলে,
আমাকে অনেক বুঝাইলো তোমার অনেক ক্ষতি হবে, তুমি হয়তো যেটা দরকার সেটা পাইলা। আমি বললাম যে ভাই সমস্যা নাই করো তুমি, সম্ভব না, অনেকবার না করতেছে। তাই আমি বললাম ভাই প্লিজ। তা আমি ওরা অনেক ম্যানেজ ট্যানেজ করে অর্ডার, পরে আমাকে বললো যে আচ্ছা এটা এটাই ফার্স্ট, এটাই লাস্ট, আর কখনো এইসব ব্যাপার নিয়ে কোনো কিছু করতে রাজি না সে। আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, হইলেই হবে আমার। দুইটা নতুন 10 টাকার নোট, দুইটা না তিনটা ঠিক, আমার 3-4 বছর আগের কথা মনে আসতেছে না, আমার পকেট থেকে দিতে পারি। তা আমি দিলাম, ওটার ওটার থেকে কি কি বের করলো দেখলো, টেকলো চেক টেক করলো টোলো করে ওটা ইয়ে দুইটা টাকা তিনটা বা দুইটা ছিল যে এটা নিয়ে ছাদে যাও, ছাদে যাও, ছাদের সামনে ধরে রাখো। পরে আবার বললো আচ্ছা আমি দেখতেছি, মানে পরে আবার ওই গেল, টাকার ভিতরে নকশা টাইপের কিছু একটা ছিল মনে হয়। তো ছাদে যাও ওই ধরে টেরে দিল। তো রাত্রেবেলা তখন অনেক রাত, ঘুমাবো, তো বললো যে ঘুমায় যাও, সকালে চোখ খুইলেই কারোর সাথে কথা না বইলা, একটা জায়গার কথা বলে দিল, এরকম একটা প্লেস, যে এই টাইপের একটা প্লেসে তুমি রাইখে আসবা
এই টাকাগুলা।
হ্যাঁ হ্যাঁ, রাইখে আসবে এবং কেউ যাতে ফলো না করে, এমনি রেখে আসবে। বললাম আচ্ছা ভাই ঠিক আছে। তো সকালে উঠে আমার সাথে আরেকটা ছোট ভাই ছিল শিশির, ওরে নিয়ে আমি বের হইলাম, উঠে কোনো কথা টথা না বললে ওরে নিয়ে বের হইলাম, যে টাকাগুলো রাইখে আসলাম। এভাবে বললাম যে ভাইয়া রাইখে আসছি, আচ্ছা হবে। তো গেলাম বাসায়, চলে যাব বাসায়, চলে গেলাম, যে দেখতেছি যে দু একদিনের মধ্যেই যে আমার এক পরিচিত লোক, যদিও সে সম্পর্ক ওরকম কিছু না, পরিচিত আমার ফ্যামিলি সম্পর্কে পরিচিত, উনি আমাকে হঠাৎ ফোন করলো, উনি দেশের বাইরে থাকে, ফোন করে বললো যে ওয়েস্টার্ন ইউনিয়নের একটা নাম্বার দিয়ে বললো যে এই নাম্বারে গেলে কিছু টাকা দিবে, এই টাকাটা তুমি রাখো। বললাম কেন? কয় না তোমাদের, তোমাকে তো কখনো কিছু দিই নাই, বাইরে আসি থাকি বা যাওয়ার সময় হেল্প টেল্প করছো তোমরা, এরকম সেই ব্যাপার, মানে সে তার কথা বলতেছে,
মানে যে টাকাটা আপনার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনি সেটা
পাই। 8-10 বছরে সে কোনোদিন আমার চেহারাও দেখে নাই, আমি তার চেহারা দেখি নাই, সে আমাকে ফোন করতে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, গেলাম। তো যাওয়ার পর আমি হিউজ একটা অ্যামাউন্ট, 50,000 ভাই, আমার প্রথম মনে পড়তো কথাটা যে এটা কি ওইখান থেকে এইভাবে হইলো। ভাইয়ের ফোন দিলাম যে ভাইয়া এটা কি ওরকম কোনো ব্যাপার হইতে পারে, বুঝলাম জানি না হইতেও পারে, এড়াই গেল আর কি, মানে গুরুত্ব দিল না আমার বিষয়টা। তুমি আচ্ছা ভাই ঠিক আছে। আমি তোমার মতো ফোন টোন কিনে ফেললাম। তো প্রায় কেনারও 3-4-5 মাসের পরের কথা, তখন নতুন নতুন ফ্রেন্ডরা অনেক বাইক টেক এটা ওইটা কিনতে চান, আমার বাইক কেনার খুব ইচ্ছা হইলো।
বুঝতে পেরেছি, হ্যাঁ,
মানে এটা হয়, এটা খারাপ,
লোভ আসলে খুব মারাত্মক জিনিস।
আমরা স্কুলে পড়ছিলাম যে মানুষের চাহিদার কোনো শেষ নেই, একটা চাহিদা শেষ হলে একটা নতুন ভাবে তৈরি হয়।
কিন্তু ইন দ্য মিন্টাইম আমি ওই যে ওই টাকাটা যে পাইলাম ওই সময় কোনো প্রবলেম ফেস করি নাই, এই জন্য আমার ভিতরে ভয় নাই আর।
ওর কিন্তু 5 মাসে কিছুই হয়নি আর কি, নর্মাল ছিল, সে
কিছুই হয়নি আমার।
ওকে,
তো এরপর আমি বাইক কিনবো ডিটারমাইন্ড। আমি বাসার থেকে টাকা চাইলাম, আমার বাসায় খুবই স্ট্রেট বাইক কেনার ব্যাপারে, দিবেই না। তারপরে আমি অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আব্বার কাছ থেকে টাকা নিয়েছি। তো যেই টাকাটা নিছি সেটা দিয়ে আমার যেই পছন্দের বাইক ওইটা হবে না তখন, ইয়ামাহা ফেজার। তাই বললাম যে ভাইয়া তাহলে একটু কোনো ব্যবস্থা করা যায়, ফোনে বললাম না 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 এগুলো আর হবে না, তুমি আর এইসব ব্যাপার নিয়ে আমার ফোন দিবা না।
ওকে,
আমি বললাম আচ্ছা ভাই, আমি চলে আসলাম পরের দিন বাসায়। আইসা আমি বললাম যে ভাই যতদিন পর্যন্ত না দিবা ততদিন পর্যন্ত বাসাতে যাব না, মানে
ব্যবস্থাটা করতেই হবে,
করতেই হবে। মানে আমি বললাম যে ভাই করতেই হবে, আমার যে শর্ট আছে শর্ট মানে এটা আমার লাগে।
আচ্ছা
আমি ওইটাই ওই বাইকই কিনব কোনোভাবেই, আমি তো নাচর বান্ধব আমি থাকবো, কারণ আমি জানি এর আগে আমি 7-8 ঘন্টা ট্রাই করে পারছি, কারণ দু একদিন সময় দিতে হবে। এই তো আমি ওই টাকাটা নিয়ে, যে টাকাটা ছিল আমার কাছে ওই টাকাটা নিয়ে আমি বললাম যে আমি বাইক নিয়েই বাসায় ফিরব। তো বললো যে সম্ভব না। এই একদিন আছি, দুই দিন আছি, 3-4 দিন না 5 দিনের মাথায় সে শয়তান হয়তো তারও একটু ঠেলা ঠেলা দিচ্ছে আর কি, সে আমার বলতেছে যে তুমি কি আসলেও মানে লাগবেই তোমার?
হ্যাঁ
আমি বললাম যে হ্যাঁ ভাই লাগবে, লাগবেই, হবে না নাইলে। পরে বলতেছে এই যে জীবনের শেষ, কানে ধরতেছে আর কোনোদিন এর আগেও নাই পিছও নাই, এবং তবা তুমিও করবো আমার জন্য আমিও করবো। আমি বললাম আমি তো তবা করি অল টাইম। তো তখন অন্যভাবে ওইটা আবার অন্য সিস্টেম ছিল, এটা আমি আর বলতেছি না ফুললি, অনেক বড় ব্যাপার। তো ওইভাবে করলো, করার পরে আমি খুব মানে লিগেল মানি, কখনই বলবো না ইলিগেল সোর্স, লিগেল মানিতে আমার টাকাটা ম্যানেজ হয়ে গেল 2-1 দিনের মধ্যেই, এবং আমি বাইক কিনলাম।
ওকে
এই হচ্ছে ওইখান থেকে শুরু, বাইকটা কেনার পর থেকেই প্রবলেমের শুরু, ঘটনা শুরুটা এখানেই। তো তারপরে 2-3 মাস চলে গেল, আমি বিজনেস নিয়ে থাকি, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, ভালো না বলতে আমি বুঝতেছি যে আগের পর্যায়ে নাই, কেন জানি ডাউন হয়ে যেতেছে সব দিক থেকে। 5টা ক্লায়েন্ট আছে, এখন 5টা ক্লায়েন্ট হঠাৎ করে 2 জন হয়ে যেতেছে, আমার প্রেসের বিজনেস যেরকম বয়স কম, বাট তারপরেও ভিতরে কাজ করে, কেমন কেমন লাগতেছে আমার। ভাইয়ের সাথে আমি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতাম যে ভাই এরকম এরকম, আমি তোমাকে আগেই না করছি, যদি কিছু হয়েও থাকে সেটার জন্য আমি কিন্তু দায়ী না, সেটা তুমি। আমি বললাম যে ভাই ঠিক আছে সমস্যা নেই, আল্লাহ ভরসা, নামাজও করি 5 ওয়াক্ত, সবসময় নামাজ পড়ি। যাই হোক আমি আর ব্যাপারটা অতটা গুরুত্ব দিলাম না, 3-4 মাস পরেই হঠাৎ করেই একদিন প্রচণ্ড জ্বর, এবং একটা মজার ব্যাপার হচ্ছে আমার কখনো জ্বর ঠান্ডা নর্মাল যেগুলো
কোনো সিমটম ছিল না আগে থেকে
না কখনো হয় না আমার।
ওকে
হঠাৎই জ্বর, প্রচণ্ড জ্বর, মানে হচ্ছে আমার সন্ধ্যার সময় জ্বর আসছে, এবং 103-104 মতো জ্বর, সব বন্ধুরা বাসায় চলে আসছে দেখার জন্য কি হইলো হঠাৎ, মানে এরকম সিরিয়াস অসুস্থ আমি হই না কখনো।
ওকে
আমি কথাই বলতে পারতেছি না, এরকম অবস্থা, বন্ধুরা জিজ্ঞেস করতেছে যে কি খাবো না খাবো, কিছুই খেতেছি না, খাবো না বলতে আমার অসহ্য লাগতেছে, মানে কোনো কিছুই ভালো লাগতেছে না, মাথা ব্যথা, মানে কিরকম একটা অবস্থা সেটা বইলা বোঝানো আসলে পসিবল না আমার পক্ষে, আমি যেটা ফিল করতেছিলাম। আমার মনে আছে 8-9 বাজে তখন, হ্যাঁ 9 পর্যন্ত আমার খেয়াল ছিল, এরপরে 9টার পর থেকে আমার, আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে এরপরের কথা হচ্ছে সব শোনা কথা, মানে হচ্ছে সবার কাছ থেকে শোনা, আমি তখন আউট ইন দ্য মেন্টেম, আমার সেন্স নেই। তো আমি প্রচণ্ড পরিমাণ হাত পা ছোটাছুটি করতাম, এবং আমাকে যখন রাত্রে 12টা বা 1টার দিকে হসপিটালে অ্যাডমিট করার জন্য নিয়ে,
এই হসপিটালে অ্যাডমিট করার আগে বিষয়টা আমি জানি, জানি বলেই আজকে ওনাকে এখানে ইনভাইট করেছি, আমরা টিস্টল 100 আড্ডা দিতে দিতে গল্পটা শুনেছিলাম। একটা জিনিস যেটা শুনেছিলে যে ভাই সবাই নাকি বলেছিল ডেড,
তোমার প্রথমে যে রেনেসাটা তোমাকে নিয়ে গেল একটা হাসপাতালে নিয়ে গেল, ওই ঘটনা ওইটার পরে কি হলো? আমি ছিলাম
তো, আমি যেটা হয়েছে আমাকে রাত্রে নিয়ে যাওয়ার সময় নাকি আমাকে যখন সিএনজি তে উঠানো হয়েছে, সিএনজি গেটটা আটকাইছে, এবং আমার শরীরে এত ফোর্স কাজ করতেছিল যে আমার নাকি মানে লাথি মেরে সিএনজির গেট ভেঙে ফেলার মতো অবস্থা, মানে লক টক খুইলা বের হয়ে গেছে গেট, এরকম
অজ্ঞান
অবস্থায়।
মোটামুটি
পরিচিত হসপিটাল আশপাশে ল্যাব এটা ওইটা সব জায়গায় নেওয়া হয়েছে, সব বলছে ক্লিনিক্যালি বলছে যে ওনাকে আমরা নিতে পারবো না, সরি উনি বাঁচবে না, আপনারা লেট করে ফেলছেন, বাট লেট করার কিছু নাই, 2-3 ঘন্টা পরে নিয়ে আসছে। এরপর লাস্ট পর্যন্ত সবাই বললো যে ঢাকা মেডিকেল ছাড়া এই কেস হবে না, তো লাস্ট পর্যন্ত ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাকে প্রায় 3-4 ঘন্টা ফালায় রাখছে, ইঞ্জেকশন টিঞ্জেকশন দিচ্ছে, তখন মানে ওরাও আমাকে নিবে না, ঢাকা মেডিকেল না করে দিচ্ছে, নিবে না বা ওইখানে চিকিৎসা হচ্ছে না, তখন রেনেসা এখানে একটা হসপিটাল আছে মনে হয়, রেনেসাতে নিয়ে আসছে, তখন অনেক রাত 1:30
3টার সময়
আমি তিথি তখন মনে আছে,
বারান্দার মধ্যে শোয়া, ওদের স্ট্রেচারের মধ্যে শোয়া রাখছে, ওকে যখন শোয়া রাখছে তো খুব কান্নাকাটি করেছে। ওই হাসপাতাল বলতেছে যে আমরা পারবো না, ওকে অন্য কোথাও নিয়ে যান। মানে ওকে দেখে আমি আসলে হতবম্ব, সে আমার খুবই পছন্দের একটা মানুষ। কিছু জিনিস মানুষ থাকে না যে কাছের মানুষ মারা যাচ্ছে আপনি কিছু করতে পারছেন না, খুব নিকটের মানুষ। চোখ টুকটার বন্ধ, সে ডেড বডি একটা দেখতেছে আমি সরাসরি, কিন্তু তার পালস কিন্তু তখন আছে। তো ওকে অ্যাম্বুলেন্সে তোলা হলো, তুলে অন্য হাসপাতালে নিয়ে যাবে। অ্যাম্বুলেন্সে ওঠানো হলো, অ্যাম্বুলেন্সে ওঠার পরে আমি তখন চলে আসছি, অ্যাম্বুলেন্স তোমার নিয়ে যাও। রাত তখন 3:30 বাজে। তো অ্যাম্বুলেন্সে তার মা ছিল, তার এক ভাই ছিল, একটা মেয়ে ছিল, ওকে যে পছন্দ করে। আমার কাছে ফোন আসলো, বাসায় যাওয়ার পর ফোন আসছে, ছেলেটার রোজারিও, আবি ভাই আবির তো ডেড। শোনার পর আমি তো অবাক হলাম, অবাক হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বললাম যে না, রোজারিও সে মরতে পারে না, সে বেঁচে থাকবে। তো পাশ থেকে কান্নাকাটি শুনতেছে, মা কান্দাছে, ওর ওয়াইফ কান্দাছে, তখন ওয়াইফ হয় নাই, গার্লফ্রেন্ড ছিল, এখন ওয়াইফ হয়েছে, ওই মেয়েটা কান্দাছে, নিশি কান্দাছে, আরো কিছু শব্দ পাচ্ছি কান্নাকাটা, গাড়ির হর্নের শব্দ পাচ্ছি।
সবাই বলছে, ডাক্তারও বলছে, কোন হাসপাতালও নিচ্ছে না, ক্লিনিক্যালি ডেড বলছে, এবং ওর যে ছবিটা আমরা দিয়েছি ফেসবুকে, যে ভিডিওটা আছে, এখন আমরা লাইভে ছিলাম একটু আগে, গলার কাছে আপনারা যদি দেখেন যে ফটোটা, রীতিমতো ভয়াবহ এবং দুর্ধর্ষ আমার কাছে লাগে। কারণ যেই মানুষকে দেখবে নর্মালি সেই প্রশ্ন করবে, ভাই এই ফটোটা কিসের। যাই হোক, রেজা ভাই তখন বলছে যে না, ও আসলে মারা যায়নি। এইটা আসলেই একটা প্যারানর্মাল বিষয়, কিংবা এটা আসলেই একটা চিন্তা করার মতো বিষয়, যে আসলে কেন রেজা ভাই এটা বলছে। আমরা এই উত্তরটা খুঁজবো 4 মিনিট পরে। আপনারা শুনছেন ডট ট্যারট স্পেশাল রাউন্ডে, কিবরিয়া, রেজা, তিথি ভাবি এবং একই সাথে আমাদের সঙ্গে আছে আবির। আজকে তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে, যেখানে ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট তার জীবনটাকে কিভাবে স্ম্যাশ করে দিয়েছে সেটার ঘটনা আমরা শুনছিলাম। আর এই ফাঁকে আপনাদেরকে ইনভাইট করতে চাই, আগামী কাল শুক্রবার ডট ট্যারট পেজে আমরা ফেসবুকে লাইভে আসবো, হতে পারে সেটা কোনো একটা হন্টেড প্লেস থেকে, কিংবা রেজা ভাই তার বাসা থেকে সরাসরি লাইভে আসবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/DAARTAROT পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ট্যারট কার্ডের স্পেশাল সেগমেন্টে। রেজা ভাই আছেন আমাদের সঙ্গে, আমি আর জি কি দিয়ে আছি, আবির আছে আজকে গেস্ট হিসেবে, এবং আছে তিথি ভাবি। বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাকে এখন থেকে তিথি ভাবি নামেই চিনবে। সো রেজা ভাই, এই ঘটনার আপনি যেটা বললেন যে ওর তো এরকম হওয়ার কথা না, মানে আপনি কনফিডেন্টলি বিষয়টাকে জানেন যে ও মারা যায়নি, মানে
এটা কনফিডেন্ট বলবো না কি ভাই, কারণ আমার হাতে কারো জীবন মৃত্যুর কিছুই নেই, জাস্ট একটা ইন্টিউশন আমার মাথার মধ্যে আসছে, সে মরতে পারে না, এটা ভালোবাসা থেকে হতে পারে। আমি বলবো না আমি কোনো বাবা বলছি সে মরে নাই, এটা কোনো আমি কিছু বলবো না, আমি কিছুই পারি না। শুধুমাত্র আমি রেডিওতে আসি, শুধুমাত্র যারা শুনতেছেন তাদের জন্য, তাদেরকে ভালোবাসে দেখি আমি রেডিওতে আসি, নালে আসতাম।
তারপরে কি হলো
গেল এটা আর কিবরিয়া ভাইয়ের জন্য আসি, সেকেন্ড পার্সন, নাহলে হয়তো আপনি যাবে আপনার কখনো দেখতেন না। অল ক্রেডিট গোস টু কিবরিয়া ভাই,
অল ক্রেডিট গোস টু অলমাইটি আল্লাহ। ওকে বলেন।
তারপর আমি বিভিন্ন জিনিস করার পরে 5 সেকেন্ড পরে বললো না, ওর পালস প্রায় মোর দেন 30 সেকেন্ড। তখন আমি মানে ভাবছি যে আসলে কি সে মারা গেল, আমি যেটা ভাবতেছি সেটা কি রং, আমি নিজেকে নিজে প্রশ্ন করতেছি, এটা একটা অনেক বড় একটা ব্যাপার। আমি বলছি রোজারিও তুমি যত দ্রুত পারো তাকে হাসপাতালে নিয়ে যাও, আমি বাকিটা আল্লাহর কাছে দোয়া করবো যে তুমি সুস্থ হয়, খুব দ্রুত নিয়ে যাও। দ্রুত গেল হাসপাতাল, যাওয়ার পর আমার মা ফোন দিল, বাবা আমার ছেলে তো মারা গেছে। খুব মা যেটা হয় শান্তি আল্লাহর উপর ভরসা রাখেন, সে মরে নাই। আমার ওর মা বলছে কি পাগল হয়েছ, পাগল হয়েছ, ছেলে তো মরে গেছে, তুই কি পাগল হয়েছ, এরকম কথা বলেছ। আমি ফোন রেখে দিচ্ছি, আমি আপসেট দিচ্ছি না, বাকিটা আল্লাহ ভরসা। পরের দিন শুনি সে নাকি জীবিত, এবং সে তার হার্টবিট ফিরে আসছে এবং সে কোমাতে চলে গেছে, মানে জীবিত বাট কোমাতে চলে গেছে। তারপর একটা আবির বলল কোমার পরে কি হয়েছে।
আচ্ছা, তো তারপর আমাকে কোমায় দেওয়া হইলো। তখন কোমায় দেওয়ার সময় ডাক্তাররা বলছিল যে উনি বাঁচবে না, যে কথা উনি বাঁচবে না, ওনার 10% পসিবিলিটি আছে বাঁচার, আর 90% নাই, বাকিটা আল্লাহর হাতে আর কি। তা আম্মা তো অনেক কান্নাকাটি করছেই, মানে আমি কোমায় চলে গেলাম ইন্ডামেন্টে, তো ICU তো ভর্তি করা রাখলো ওরা। ওরা আনুমানিক বললো যে যদি ওনার জ্ঞান আসেও তাহলে অ্যাটলিস্ট না হলেও দুই তিন মাস লেগে যেতে পারে
কোমাতে।
কোমাতে তো এইভাবেই চলতেছে এখন। এই কোমার ভিতরে থাকা অবস্থায় ওইটা পুরাই অন্য একটা লাইফ।
মানে কি মনে আছে আপনার? এই জন্য এই প্রশ্নটা করছি যে আমরা কিন্তু আজকে যখন এই এপিসোডটা শুরু করি তখন বলে নিয়েছিলাম যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে মানুষের কিছু মেমোরি থাকে। আমি অনেক সময় শুনেছি যে মৃত্যুর অনুভূতিটা কেমন, যদি ধর্মীয়ভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি তাহলে অনেক জায়গায় বর্ণনা এসেছে সবচাইতে কঠিনতম সবচাইতে ভয়াবহতম হয় তাদের জন্য যারা পাপী। কারণ দুইটা ব্যাখ্যা এসছে এরকম, এটা রেজা ভাই ভালো বলতে পারবে, আমার আসলে অতটা বেশি ধর্মীয় জ্ঞান নাই। যেটা হচ্ছে যে যারা পাপ করে তাদের যখন জীবনটা কবজ করা হয় খুব কষ্ট দিয়ে করা হয়,
যখন তার চেহারা চেঞ্জ হয়ে যায়,
চেঞ্জ হয়ে যায় এবং ওনাকে যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয় তখন নাকি সে এত চিৎকার করতে থাকে, ওই চিৎকার যদি মানুষ শুনতে পেত তাহলে
সব মানুষ ইমানান্ত
ইমানান্ত এবং এত ভয়াবহ চিৎকার সে করে। ওই চিৎকার গুলো নাকি আমার গা শিউরে উঠেছে, ওই চিৎকার গুলো নাকি প্রাণীকুল শুনতে পায়, ওই চারপাশে যারা প্রাণীরা থাকে কুকুর কাঁদে এটা শুনতে পায়। আবার ঠিক ইমানদার ব্যক্তির জন্য যেটা হয় সে মৃত্যুর পরপরই নাকি বলতে থাকে আমাকে দ্রুত দিয়ে আসো, আমাকে দ্রুত দিয়ে আসো, কেন তোমরা দেরি করছো, ঠিক উল্টোটা হয়। এটা তো ধর্মীয় ব্যাখ্যা, কিন্তু সায়েন্সের একটা ব্যাখ্যা আমি পড়েছিলাম এরকম যে আমাকে কি গালি দিবে লোকজন।
বিন্দুটা
ছোট হতে থাকে এবং হতে হতে ওটা একসময় মিলিয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। এবং ওই সময়টা থেকে যারা ব্যাক করেছে ম্যাক্সিমামই যেটা বলেছে ওই সময় হচ্ছে সব থেকে সুখতম একটা অনুভূতি, মনে হচ্ছে আমরা খুব স্পিডে কোথাও চলে যাচ্ছি এবং ওটা সম্পর্কে নেগেটিভ কেউ কোনো কিছু বলেনি। বাট আপনি রিয়েল লাইফে ফিল করেছেন, আমি জানি না এরকম কোনো কিছু হয়েছে কিনা, যতটুকু মনে আছে আমার সাথে একটু শেয়ার করেন।
অনেক কিছুই হয়েছে, বাট আমার আসলে সব কিছু সে আমাকে বলছে এবং সে বলছে যে এগুলো নিয়ে আর কাউকে বলার দরকার নাই, সেকেন্ড পার্সন।
ওকে,
আজকে আমি বলতেছি ভাইয়ার অনুমতিতে উনি ঘোরাফেরা করতো আমার সামনে, মানে আমার দিকে আসতেছে এই ধরনের, আবার কেউ একজন আটকাতেছে তাকে, আবার চলে যেতেছে, আবার আসতেছে এবং খুব অনবরত ঘোরা ঘোরা দৌড়াইত, ঘোরা দৌড়ানোর ইয়ে দেখতাম যে ঘোরা দৌড়া দৌড়া আসতেছে আমার দিকে, আমি দৌড়াদৌড়ি করতেছি বা ছোটাছুটি করতেছে, মানে ছোটাছুটি করতেছে যে আমি কখন এখান থেকে বের হয়ে যাব বা মানে আমি নর্মাল লাইফে কখন চলে আসবো। ওই লাইফটা আমি তখন তো ভাবতাম না যে আমি অন্য কোনো লাইফে, বাট ওই সময় আমার মনে হতো যে আমি এখানে কেন, আমি মানে আমি তো কোমায় আছি সেটা আমি জানি না, আমার ওইটা একটা নতুন লাইফ হয়ে গেছে।
আমি লিসেন্ট একটু বলতে চাচ্ছি, কোমা যারা জানেন না কোমা জিনিসটা কি, কোমা মানে হচ্ছে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি একটা সময়, আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে যাই সেটা কিন্তু কোমা জানেন তো,
সেটা ইজ অফ কোমা। হ্যাঁ,
ঘুমায় যাওয়া মানে হচ্ছে আমাদের শেষ নাই, আমরা ঘুম থেকে জেগে উঠবো কিনা সেটাও জানি না, তো আমরা কোমা থেকেই স্বপ্ন দেখি। আর এবং এটার কারণে ওটা কোমা বলা হয়,
পবিত্র কোরআন শরীফে এটাকে মৃত্যু বলা হয়েছে,
এক ধরনের মৃত্যু বলা হয়েছে। আমি যে যেগুলো বলতেছে সেগুলো সে কিন্তু অলরেডি কোমাতে থাকে, কোমা মানে
আমি আমি স্বপ্ন দেখি নাই। আমি আরেকটা কথা, আমি কিন্তু স্বপ্ন বলবো না, এটা আমার কাছে ওটা রিয়েল লাইফ মনে হয়েছে।
আচ্ছা,
স্বপ্ন বলবো না আমি, কারণ স্বপ্ন তো মানুষ রাতে ঘুমাইলো দেখলো সকাল পর্যন্ত, বাট আমি তো 12 দিন
হাসার
কিছু নাই ভাই, বিষয়টা হচ্ছে যে আমি ওই সময়টা ভাইয়ার চেহারা দেখছি, মানে রেজা ভাইয়ের চেহারা, এবং কালো কালো বলতে আমি কালো আকৃতি দেখছি, বিভিন্ন সব বিভিন্ন কালার দেখতাম। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি যেটা আজকে বলতেছি, সেটা হচ্ছে কেউ জানে না, আপনারা জানার ফার্স্ট, আর ভাইয়া তো জানেন, এই হসপিটালটায় যে হসপিটালটা আমি ভর্তি ছিলাম, এই হসপিটালটায় লাইফেও কোনো দিন যাইনি, সারা জীবন এই প্রথম, এবং একটা রুমেই কিন্তু আমার শুরু, আমি বাইরের অংশটাও দেখিনি কখনো। বাট আমার যে ডিউটি ডক্টর ছিলেন ওনার তো টাইমলি চেঞ্জ হয়, তো আমার কোমা থেকে জ্ঞান আসার পরে আমি ডিউটি ডক্টরকে অনেক কিছু বলছি যে এই হসপিটালে এরকম বা আমি এরকম নাম্বার কেবিনে আছি বা এই ধরনের কিছু কথা বলছি, এবং সে বোকা হয়ে গেছে শুনা, চার পাঁচটা কথা বলছি তার মধ্যে তিন চারটাই মিলছে, আমি সব কিছু বলতেছি না কি কি বলছি, আমি অনেকের কয়েকজনের নাম বলছি, আমার মনে আছে আমি এগুলো ভাইয়ার সাথে প্রথম। তো আমি কোমা থেকে যা যা দেখছিলাম শুয়ে শুয়ে মনে হইতো যে আমি পুরো হসপিটালটাই হাঁটতেছি, ওটা যে হসপিটাল ছিল সেটা না, মানে আমি যে দেখতাম সেটা হসপিটাল না, আমি দেখতাম একটা এলাকার ভিতরে, এই যে আমার গঞ্জ।
ওকে,
এটাই আমার এলাকা, এটাই আমার থাকার জায়গা, এটাই আমার পরিবেশ, এটাই সবকিছু এইখানে আমি ঘুরতেছি দেখতেছি।
আমি তোমাকে প্রশ্ন করতে চাই মাঝখান দিয়ে, আমি কিন্তু রেডিও লিসেনার থেকে বলি, মাঝে মাঝে আমি প্রশ্ন করি হঠাৎ করে কথা আটকে দিই।
বলো,
তুমি কি এমন কিছু দেখতা, তুমি হাসপাতালে বেডে শুয়ে আছো, তুমি তোমাকে দেখতেছো?
হ্যাঁ দেখছি দেখছি দেখছি।
এরকম কিছু দেখতাম, ওটা কিরকম দেখতে পারো, কি হতো?
আমি আমার মতো দেখতেছি কিন্তু ভয়ানক, মানে
তুমি বিছানা শুয়ে আছো সেটা ভয়ানক, ভয়ানক
ভয়ানক।
তুমি তোমাকে দেখতেছো?
আমি আমাকে দেখতেছি কিন্তু সেটা আমার খুব মানে আটকে উঠতেছে।
আচ্ছা কি বিষয় ভাই, 12 দিন একটা লোক যদি ঘুমিয়ে থাকে সেটা কিন্তু ডেঞ্জার বিষয়টা, মানে নন স্টপ 12 দিন ঘুমিয়ে থাকা সাধারণ কোনো ব্যাপার না। তুমি যে অন্ধকারে কিছু দেখতা, আমার ফেস কামড় দেখছো যেটা, সেটার ব্যাখ্যা কিন্তু আমাদের আছে, মানে ব্ল্যাক ম্যাজিক আমি বলবো, যেহেতু আমার তো একটা ভুল হয়েছে জীবনে বিরাট, সেটার একটা অংশ সে দেখছে, আমাকে কামড় দেখছে সে, এটা ব্যাড এফেক্ট হয়েছে। তুমি কি এমন কিছু ফিল করতা, তুমি যখন সুস্থ হয়েছো তার আগে বলে দিলি সিনারকে, সে যে অসুস্থ হয়েছে অসুখের যে সমস্যাটা কি ছিল, তার শ্বাসনালী বন্ধ হয়ে গেছিল।
জি,
টোটালি তার শ্বাসনালী বন্ধ ছিল এবং শ্বাসনালীর জায়গায় ছিদ্র করে পাইপ দেওয়া হয়েছে এবং একটা আলাদা এয়ার ফিল্টার তার গলায় লাগানো ছিল যেটা বডির বাইরে ছিল।
ওকে,
সেটা দিয়ে সে এক্সট্রা ভাবে শ্বাস নিত, কৃত্রিম ভাবে সে শ্বাস নিত, তখন হাসপাতাল থেকে সে বাইরে আসে। ইভেন এখনো সে যে কথা বলে তার গলার সাউন্ড হয়,
রাইট, ওই যে আমরা যেটা নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম,
জোরে জোরে সাউন্ড, স্টিল এখনো
ওর তো ভয়েসও চেঞ্জ হয়ে গেছে,
গলাও চেঞ্জ
হয়ে গেছে
আগের মতো
নাই, একদম অন্যরকম ছিল।
ওকে, এটা তো ডাক্তার বলেছিল যে ভয়েস ব্যাক করবে না,
ডাক্তার বলেছে এটা কখনো সে সুস্থ হবে না, গলা ছেঁচে বোবা থাকবে সারা জীবন, ডাক্তার বলেছে সে বোবা থাকবে, আল্লাহ তাকে সুস্থ করছে। তাই তুমি একটা প্রশ্ন করো, তুমি এমন কিছু দেখতা কিনা অন্ধকারে, এটাকে লাইফ আফটার ডেথ বলে, তুমি যেটা দেখতেছো 98% লোক ওয়ার্ল্ডের আছে যারা যাদের মধ্যে হয়েছে তোমার এই ধরনের ব্যাপারটা, তারা চুড়ে বাজে বললো কালো এ দেখতো, এর বাইরে তুমি কিছু দেখছো কিনা, এমন কিছু দেখছো কিনা যেটা মিরাকল বলা যায়।
মিরাকলি আমি তো বললাম যে এই যে পুরো ইয়েটা আমি ঘুরলাম, পুরো হসপিটালটা আমি ঘুরতাম, কয়টা সিঁড়ি আছে আমার ঠিক মনে আসতেছে না, আমি কতগুলো সিঁড়ির কথা জানি বলছিলাম।
এবং ভাই এই যে ব্যাপারটা, এটা কিন্তু ব্রেনের চরম একটা অধ্যায়, কারণ হচ্ছে আমি বলবো সে যখন কোমায় ছিল তার ব্রেন কিন্তু জীবিত ছিল, কারণ ব্রেন যদি ড্যামেজ হয়ে যায় মানুষ কিন্তু মারা যাবে। এটা টেলিকেনেসিস বলেন, টেলিপ্যাথি বলেন, এগুলোর চরম একটা অধ্যায়, যে অধ্যায় মানুষ আলফা বিটা গামা স্তর টেট্রা স্তরে পৌঁছায় যায়, কোমাতে চলে যায়। টেট্রা স্তর মানে হচ্ছে আপনি এখানে বসে সারা বিশ্ব ভ্রমণ করতে পারেন, বাস্তবে রিয়েল লাইফে বিশ্ব ভ্রমণ করতে পারবেন। মানুষ যদি বুঝতো মানুষ কি পারে, তাহলে অনেক কিছুই পৃথিবীতে আবিষ্কার হতো, মানে অনেক কিছু হয়ে যেত ওয়ার্ল্ডে, আস্তে আস্তে খুব স্লোলি গ্রাজুয়ালি যাচ্ছে। না ভাই, তোমাকে জিজ্ঞেস করতে যাবো এটাই, তুমি এমন কিছু ফিল করতা কিনা সুস্থ হওয়ার পর, তোমার জ্ঞান ফিরছে, তোমার বিছানায় কিছু আছে, বিছানার নিচে কিছু আছে বা টয়লেটে কিছু আছে, কিছু ফিল করতে কিনা?
সেটা হচ্ছে আমি যখন কোমা থেকে ব্যাক করলাম,
জি,
সর্বপ্রথম আমি বলছিলাম যে আপুর কথা, যে ও কোথায়, আর ভাইয়ার কথা। তো পরে ওরা আসলো আমার সাথে দেখা করতে, ওখানে রেস্ট্রিক্টেড সবাইকে একসাথে দেয় না ঢুকতে, তারপরে ওরা দুজন ঢুকছিল, আমি ভাইয়ার সাথে তখন কিছু কথা বলছিলাম, ভাইয়া আমাকে কিছু কথা বলছিল, সে যদি ভাইয়া বলে বলবে অনে আরে আমি বলবো না আর কি। আমি তখন এমনিও চোখের সমস্যা হয়ে গেছিলো আমার, কিন্তু চোখের সমস্যা আমার কভার হয়ে যায় খুব তাড়াতাড়ি, আমি চারটা দেখতাম চোখে, একটা না চারটা দেখতাম, একজন মানুষকে চারজন দেখতাম। এবং পরবর্তীতে ডাক্তার বললো যে চোখের সমস্যাটা যাইতে সময় লাগবে, কিন্তু আমি 6-7 দিনের মধ্যেই কভার করছি, আমি এক পাশ আমার অবশ হয়ে গেছিল বাম পাশটা। ডাক্তার বললো এটা আসলে ক্ষতি যেহেতু হয়ে গেছে, এটা কবে নাগাদ যে ঠিক হবে তা আমি বলতে পারতেছি না, ফিজিওথেরাপি টেরাপি এটা এটা নিলে ঠিক হয়ে যেতে পারে, বাট আমি খুব ফাস্ট রিকভার করছি, খুব ফাস্ট, ওই দিন আর শর্ট টাইম।
ওকে,
এবং পরবর্তীতে যেটা হইতো সেটা হচ্ছে আমি খুব অদ্ভুত একটা জিনিস দেখতাম মাঝে মাঝে, সেটা হইলো বাসার যে আয়না, মানে ড্রেসিং টেবিল, সেইখানে কোনো সমস্যা নেই, নর্মাল, এটা আমি কখনো কাউকে বলি নাই, বাট আমি ফিল করতাম দেখতাম, বলি নাই, আমি বলিনি, ওরকম কোনো কারণ নেই। তো বাথরুমের আয়নাতে আমি নিজেকেই দেখতাম, বাট অদ্ভুত লাগতো, মানে মনে হতো যে না এটা তো আমি না, মানে আমি নিজেকে দেখতেছি বাট মনে হতো যে এটা আমি না, এবং ভাবাইতাম বাথরুমের আয়নার দিকে তাকাইলেই ভাবাইতাম বিষয়টা এরকম। তো এখন ওইখান থেকে ফিরে আসার পরে শারীরিক প্রবলেমগুলো আমার খুব একটা সলভ হয় নাই।
কত টাকা খরচ হলো আপনার এই ট্রিটমেন্টের জন্য?
প্রায় 50 লাখ টাকা।
ফাইন, এই কোশ্চেনটা এই জন্যই করেছি যে যে ব্ল্যাক ম্যাজিক করে, প্রথম কথা হচ্ছে সাইন্টিফিক্যালি আপনি এটাকে বিলিভ করবেন না, কিন্তু যদি আমরা রেশিওটা এইভাবে চিন্তা করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে একজন মানুষ ব্ল্যাক ম্যাজিক করে তাকে 2 লাখ টাকা ম্যানেজ করে দিয়েছে, যদিও আমি একেবারেই মনে করি যে এটা কোয়াইট ইম্পসিবল, তবে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা রিলিজিয়নে যেহেতু এক ধরনের ব্যাপার আছে, আমরা জানি রসুল সাল্লাহ সাল্লামের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেটা নিয়েও একটা বিশেষ হাদিস আছে এবং এটা নিয়েও কথা আছে,
এটা নিয়ে সুরের নাম নাজিল হয়েছে।
তো এবং দেখবেন যে জিন ছাড়ানোর সময়ও কিন্তু এই সুরাগুলো পড়া হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি এটা 2 লাখ টাকা 3 লাখ টাকা একটা কিছু করলেন, ধর্মীয়ভাবে যদি বলি এটা অন্যায় করে, আপনার গেল 50 লক্ষ টাকার উপরে, এবং সবচেয়ে বড় কথা আপনার জীবনটাকে সারা জীবনের জন্য পেইন করে দিয়ে গেল।
আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি এরপর থেকে আমাদের ব্যবসায়িক অবস্থা একেবারে খারাপ, গ্রাজুয়ালি একদম ডাউন হয়ে যাচ্ছে বলতে গেলে, এবং বিনা কারণে, কোনো কারণ নাই, এবং এখন পর্যন্ত এক্সিস্টেন্ট। আমি এখন
তোমার ইয়ে কেমন আছে, আব্বা আম্মা কেমন?
হ্যাঁ না, এখন বর্তমান আব্বুর অবস্থা খুবই খারাপ। ওই অসুস্থতার সময়ই আব্বু অসুস্থ হয়ে পড়ছিল, ওই অসুস্থতাটা তার আজও পর্যন্ত রয়ে গেছে। এবং
ওজন সুস্থ হয় সাথে সাথে তার বাবা কিন্তু ব্রেন স্ট্রোক করে, এখনো বিছানায়।
হ্যাঁ, ব্রেন স্ট্রোক করছিল মাঝখানে, উনি ভালো হয়েছিল, বাট ওইভাবে আর ভালো হয় নাই কখনো, মানে তার দুর্বলতাটা রয়েই গেছে এবং সে এখনো বিছানায়।
আমরা যে ডট অ্যারোট অনুষ্ঠানটা শুরু করেছি, আমরা তো প্রায় বিশ্বের কাছাকাছি পর্ব করে ফেললাম, আমরা কিন্তু একটা বিভিন্ন ধরনের মানে একটা মিসেলেনিয়াস টাইপের এক্সপিরিয়েন্সের মতো দিয়ে গেছি। আপনার মনে আছে কিনা আমরা যে নারায়ণগঞ্জে যে বোট ট্রিপটা করলাম, ওখানে একটা ছেলেকে আমরা পেয়েছিলাম আমাদের ট্রিপে, সে এতগুলো এই হাড় তাবিজ ব্ল্যাক ম্যাজিক করার যেসব এলিমেন্ট সেগুলো নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, এবং সে কান্না করতে করতে শেষ, সম্ভবত গার্লফ্রেন্ডই কোনো একটা স্টোরি। আমরা বেশিরভাগের ক্ষেত্রে এরকম এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি যে গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, কিংবা পরিবারে একটা অশান্তি তৈরি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে বারোটা বাজানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করে। এই যে প্র্যাকটিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে আছে, এটার আমরা আজকের এপিসোডটা প্রচার করে শুধু এটাই বলতে চাচ্ছি যে যারাই ব্ল্যাক ম্যাজিকগুলো করছেন তারা প্রস্তুত থাকুন, ক্ষতি আপনার হবেই।
আমাদের অনেক রিকোয়েস্ট আছে, মানে মানুষ শুনতে চায়, ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে চায়, তো আজকে আমাদের এপিসোডের মাধ্যমে মানুষ কিছুটা হলেও আইডিয়া পেল।
তো রেজা ভাই, আপনি তো বিশেষ রিকোয়েস্ট জীবনে একবারের জন্য এরকম একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন, এরপরে কি আর কখনো এই ধরনের কাজ?
আমি আর কখনো করি না কিবরে ভাই, কিন্তু আমি একটা কথা বলবো, বাংলাদেশে যেহেতু রেডিও আমাদের, এটা বাংলাদেশেই মানুষ শুনে, দেশের বাইরেও শুনে, ব্ল্যাক ম্যাজিক চাইলেও কিন্তু সবাই করতে পারবে না, ব্ল্যাক ম্যাজিক নিশা সহজ না। আমরা যাই বিভিন্ন জায়গায়, যাই বিভিন্ন হজুর বা বিভিন্ন কবিদেশকে টাকা পয়সা দেই, আশা করি যে কাজ হবে, আসলে কিন্তু হয় না। আলটিমেটলি যারা আমার কথা শুনতেছেন তাদের 100% মনে মনে ভেবে দেখেন আপনাদের কাজ হয়েছে কিনা। তো কাজ করা মালিক আল্লাহ, কোনো হুজুর কবিরের দরকার নাই, কোনো তাবিজ তবিজ এইসব লাগাবেন না, নিজের ইচ্ছায় লাগাতে চান আল্লাহ আপনাকে দিবে। এতক্ষণ যে কথা বলা গেল এগুলো কিন্তু আসলে ভৌতিক না, মানে ভয়ের কিছু নাই, জাস্ট বাস্তব ঘটনাটা আপনাদেরকে তুলে ধরার জন্য আজকের এপিসোডটা।
রাইট, এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি ডর ট্যারোট পেস্টিতে চলে আসার জন্য। ওখানে আমরা ফেসবুক যে লাইভ করেছিলাম সেটার ভিডিও দেওয়া আছে, এবিসি রেডিওর পেজে ফেসবুক লাইভ গিয়েছি আমরা স্পেশাল এপিসোডটা যখন শুরু করবো তখন। এবং একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ডর ট্যারোট পেজে আমরা যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম করছি এবং খুব চ্যালেঞ্জিং করছি, আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমাদের যারা ভিউয়ার্স আছেন, আমাদের যারা লিসনার আছেন, একটু এদিক ওদিক ভুল হলে আমাদেরকে বিন্দু মাত্র ছাড় দেন না। হ্যাঁ, আমরা কষ্ট পাই তারা যখন বিভিন্ন আজেবাজে মন্তব্য করে, কিন্তু আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি, কারণ আপনারা এরকম মন্তব্য করেন বলেই আমরা সংশোধন করি নিজেদেরকে এবং পরবর্তীতে আরো বেশি সতর্ক থাকি, যেটা আপনার চাহিদা যেন পূরণ করে। সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশে এটাই ফার্স্ট, এবং আমার খুব ভালো লাগে, মানে রেজা ভাই আমি এই কথাটা বলা উচিত না রেডিওতে, তারপরও আমি বলতেছি, সেটা আমার খুব ভালো লাগে, আমি রেডিওতে তিনটা অনুষ্ঠান করি এবং এই তিনটা অনুষ্ঠানে দেখা দেখি আরো বেশ কিছু ওই রকম অনুষ্ঠান বিভিন্ন রেডিওতে হয়। আমি বরং এটাকে স্পেশালি ওয়েলকাম করবো যে না, ইয়েস, এটা লিসনাররা পছন্দ করেছে যে কারণে
আমি ওয়েলকাম করবো, আপনারা আসেন। হ্যাঁ, ইভেন আমরা এটা চাবো যারা নকল করতেছেন তারা আমাদের সাথে এসে সরাসরি
কথা বলবো, বিট করুক,
আমাকে বিট করেন, আমার সাথে বসেন, সরাসরি ডিসকাস।
রাইট,
আমি আপনার সরকার বলবো, আপনি আমার সরকার বলবেন,
আমরা হয়তো ভবিষ্যতে ডায়মন্ড শোটা হয়তো আরো এরকম হবে, চ্যালেঞ্জিং হবে। তো সেই জায়গা থেকে এই পেস্টি হচ্ছে আমাদের সবচাইতে, মানে আড্ডা বলেন, যোগাযোগ করা বলেন, আমাদের সঙ্গে কমিউনিকেট করা বলেন, আমাদের লাইভে যাওয়া বলেন, সবকিছুর কেন্দ্রবিন্দু। তো আপনারা যদি এটা করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের পেজে আসতে হবে www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ ডর ট্যারোট। এই ডর ট্যারোট পেজটিতে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন, ইনবক্স করবেন। বিশেষ করে আমি বলবো যে যদি কোনো প্যারানরমাল ঘটনা থাকে আপনারা আমাদেরকে SMS করবেন, একটা ছবি দিবেন নিজের ইনস্ট্যান্ট সেলফি এবং ফোন নাম্বার সহ ইনবক্স করবেন। আমি এবং রেজা ভাই দুজনই ওখানকার পেজের অ্যাডমিন, আমরা যদি ইন্টারেস্টিং মনে হয়, যদি আপনাকে হেল্প করার মতো কোনো বিষয় হয়, নিশ্চয়ই রেজা ভাই আপনাকে হেল্প করবেন।
একটা কথা বলে দিই, কিবরে ভাইকে আটকে দিলাম, সরি।
না, নিশ্চয়ই,
আমি আমার সাথে সবাই কন্ট্যাক্ট করতে চান, লাখের উপরে মেসেজ ইনবক্স চলে আসছে অলরেডি, আমি সবার সাথে এইভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না, কারণ আমি একা মানুষ, আপনারা অতীত দিয়ে লাখ মানুষ, আমি পারতেছি না। তো আমি চাই প্রত্যেকটা মানুষকে হেল্প করতে, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমি হয়তো আমার একটা নাম্বার আমি পেয়ে দিতে পারি, যে নাম্বারটা মাঝে মধ্যে বন্ধ থাকবে, মাঝে মধ্যে খোলা হবে, তখন যারা ফোন দিবেন তাদেরকে পার্সোনালি আমি কোনো টাকা পয়সা নিই না, প্রথম কথা হচ্ছে আমি বিনা পয়সায় সব কিছু করি, সেক্ষেত্রে আমি হয়তো আপনাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো, কিন্তু আমি কোনো বাবা না, এটা মনে রাখবেন, আমি একজন মূর্খ মানুষ, কিছুই জানি না। তারপরে যদি আপনারা ফোন দেন দিতে পারেন আমাকে।
ওকে, ফাইন, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা বলবো, আমি 5 মিনিটের একটা বিরতি নিচ্ছি, 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি, সাথে থাকবেন আশা করছি। পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ডলের স্পেশাল সেগমেন্ট টারট কার্ড রাউন্ডে। রেজা ভাই আছেন আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় রেজা ভাই। আমি কিবরিয়াও আছি। আবির ভাই আজকে তার জীবনের অত্যন্ত দুঃসহ স্মৃতি কিছুটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, যেখানে ব্ল্যাক ম্যাজিকের যে ইফেক্ট, যদি আপনি সায়েন্সের জায়গা থেকে বিষয়টিকে ব্যাখ্যা করেন তাহলে হয়তো বা বিষয়টা অন্যরকম ব্যাখ্যা দাঁড়াবে। বাট উনি যেভাবে আমাদের সামনে নিয়ে এসছেন ব্ল্যাক ম্যাজিক করার পরে ব্যাপারটা ওরকম হয়ে গেছে, সেভাবেই আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমরা বেসিক্যালি আজকে তিনিভাবে গিয়ে নিয়ে এসেছি তার ঘরের ভেতরের কিছু ঘটনা আপনাদেরকে জানানোর জন্য। অনেকেই মনে করেন যে রেজা ভাই অনেক আরামে থাকেন, তার তাকে দেখলেই ভূত ঠুত প্রেতগুলো সালাম দিয়ে চলে। আসলে ব্যাপারটা তা না, রেজা ভাইও নিজেও অনেক সময় ভয় পান এবং সেই ঘটনাগুলো আপনাদের সামনেও পেজে শেয়ার করেন। একটা ঘটনা যখন আমরা বিরতিতে ছিলাম তখন আমরা বোধহয় ভাবি শেয়ার করছিলাম যে আপনাদের একটা মাত্র কন্যা, তাকে নিয়ে কিছুদিন আগে আপনি যদি একটু বলেন আমাদের।
হ্যাঁ হ্যাঁ, মাহভিন রেজাউর নাম। এই ঘটনার সময় আমার বেবির এজ ছিল আড়াই বছর, আর ও রাগবি যখন ডর ট্যারট নামে একটা প্রোগ্রাম শুরু করে, আমি সারা জীবনে ওকে ট্যারট কার্ডে কোনোদিন সাপোর্ট করিনি। আমি এখানে বলতে পারবো আমার হাজবেন্ড আগে খুব মজা করে ক্যাসিনো খেলতো, ও কিন্তু ক্যাসিনোর ডিজিট টিজিট বলে দিতে পারতো যে কোথায় ওই বলটা গিয়ে কোথায় পড়বে বলতে পারতো। এটা আমি পার্সোনালি আমি এটা দেখেছি। আমরা যখন দেশের বাইরে গিয়েছিলাম তখন আমি দেখেছি ও আমাকে উইন করে অনেকবার প্রুফ করেছে যে সে পারে।
নেপালে ঘটনাটা মাঝখানে বলে দাও, নেপালে কি হয়েছিল?
হ্যাঁ আমি পরে বলছি। পরে আমি এই জন্য আমি ওকে বলতাম যে রাগবি হারাম, কখনো আমি আমার ফ্যামিলিতে চাই না, যেহেতু আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, তো আমি চাই না আমার ফ্যামিলিতে কোনো ধরনের সমস্যা হোক। জিন আমি বিলিভ করি, কারণ আমি মুসলিম, আমি জিন বিলিভ করি যে জিন আমাদের আশেপাশে আছে থাকে, তো আমাদেরকে ওভাবে চলতে হবে। আমি ওকে বলেছি যে রাগবি দয়া করে ট্যারট নিয়ে কোনো কিছু করবা না, আমি এগুলো পছন্দ করি না। আমার বেবি হওয়ার পর থেকে আমরা দুজনই খুব সুন্দর হ্যাপি লাইফ লিড করছিলাম, আগেও হ্যাপি ছিলাম, অনেক বেশি হ্যাপি ছিলাম। বেবি হওয়ার পর থেকে ও যখনই উল্টাপাল্টা কোনো কিছু করতো আমি দেখতাম আমার বেবির উপর সেটার খুব বেশি প্রভাব পড়ছে এবং আমার পার্সোনাল লাইফেও প্রভাব পড়তো। ও যখন ট্যারটে আসলো, আসার একদিন পরে আমার বাচ্চার খুব জ্বর হলো। ট্যারট শো করার পরে মানুষের ট্যারট ট্রিট করতো সে কেউ রিকোয়েস্ট করলে, তো আমি ওকে বলছি যে রাগবি খুব ভয়াবহ কিছু আমাদের লাইফে আসতেছে, রেডি থাকো। তখন সে আমাকে বললো যে আমি তোমাকে বলে দিলাম আমাদের লাইফে কোনো খারাপ কিছু হবে না, ভয় পাইও না। বাট আমার বেবির জ্বর হলো এবং খুব ভয়ঙ্কর জ্বর, যে জ্বর কোনোভাবেই কাটছে না। ও ওর একটা পর্যায়ে ওর গায়ের রঙও চেঞ্জ হচ্ছিল। পরে আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি কান্না করতে থাকলাম আমার বাচ্চা নিয়ে, আমি এই ডক্টর সেই ডক্টর দৌড়াদৌড়ি করছি, আমি যদিও ডক্টরের কাছে খুব কম যাই। তারপরে আমি আমার বেবিকে ঘুম পাড়ালাম, একদিন আমি দেখলাম যে ও ঘুম থেকে উঠে পাগলের মতো চিৎকার করতেছে আর দেয়ালের দিকে তাকাচ্ছে, দুই হাত বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে, বলছে বারবার বলছে এন্ট আসছে এন্ট আসছে, বাংলায় যেটাকে পিঁপড়া বলে, পিঁপড়া আসছে, সো মেনি এন্ট ও বলতেছে। তা আমি ভয় পাচ্ছি, আমি তখন রাগবি ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম, আমি উঠে ওকে জড়ায় ধুলাম ও তারপরও নিজের হাত ক্লিন করার চেষ্টা করতেছে, খুব শরীর ক্লিন করার চেষ্টা করতেছে, আমাকে বলতেছে মমি প্লিজ গো অওয়ে। আমাকে আমার বেবি ইংলিশে কথা বলে একটু টুকটাক, ও বলছে গো অওয়ে মানে তুমি চলে যাও, আবার আমাকে হাত করতেছে জড়ায় ধরতেছে, আবার পিঁপড়া পুরো দেয়ালে পিঁপড়া মাকড়সা পোকামাকড় দেখতেছে, ও অনেক বেশি ভয় পাচ্ছিল। তারপরে আমার হাজবেন্ড রাগবিকে আমি ডাক দিলাম, চিৎকার করলাম যে তোমার জন্য আমার ঘরে উল্টাপাল্টা কোনো কিছু ঘটতেছে। তখন রাগবি ভয় পেয়ে গেল বাচ্চাকে দেখে, ও ভয় পেয়ে ও বাচ্চাকে জড়ায় ধরে আমাকে নিয়ে আমাদের বেডরুম থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর দেখলাম আমার বাচ্চা সাথে সাথে নরমাল হয়ে গেল।
শক্তিশালী ছিল কি ভাই, আমার পক্ষে সেটাকে বের করা সম্ভব না, এত শক্তিশালী কিছু ঢুকছিল, যেটা আমরা যেটাকে বলি পঞ্চ মাথার যে জিনিস থাকে, মানে পাঁচটা মাথা, মানে আমি আমি পাঁচজন, তো আমার শক্তি সেটার বেশি, আমি একা আমার মতো শক্তি পাঁচজনের সাথে মারামারি করলে আমি পারবো না। তো যে জিনিসটা আসছে সেটা জঙ্গলি জাতের জিন, আমরা বলবো জঙ্গলি জিন, যে জিনটা কিছু থাকে না জঙ্গলি, যে জিনটা ছিল ষাঁড়ের মতো মাথা, দুটো শিং ছিল, তাই আমি বলবো যদিও সাইন্টিফিক না ব্যাপারটা, ওই রকম জিনিস এখানে আমার রুমে ঢুকছিল, যেটা অনেক বেশি শক্তিশালী।
না এখানে কাহিনী আছে একটা, আমি থার্ড ফ্লোরে তখন নতুন নতুন শিফট হয়েছি, আমাদের থার্ড ফ্লোরে আমাদের বাসার নিচে তিন বিল্ডিং এর ডাস্ট ময়লা এক জায়গায় ফেলা হয়, ওই এরই ঠিক সোজাসুজি উপরে আমার বেডরুমটা। আমরা বাসায় ঢুকার কয়েকদিন আগে থেকে যখন আমি বাসার কাজ করানোর জন্য তিনতলায় যেতাম থার্ড ফ্লোরে, তখন আমার বেবি ওই বেডরুমে ঢুকতে চাইতো না, শুধু বলতো মমি লুক ভাও আঙ্কেল আসছে, উইন্ডো শো করতো আমাকে, ওই উইন্ডো দিয়ে ডাস্টবিন দেখা যেত। আর আমি যখন বলতাম আমি চালাকি করে একদিন সুরা নাস সুরা ফালাক মোবাইলে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমার মা মেয়ে নিজে নিজে বলতেছে, মমিলো ভাও আঙ্কেল গন, দ্যাট মিন্স ভাও আঙ্কেল চলে গেছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, মমি ভাও আঙ্কেল কোথায় আসে? সে আমাকে উইন্ডো শো করলো যে ভাও আঙ্কেল জাতীয় কোনো কিছু উইন্ডো দিয়ে আসে এবং যখনই আমি সুরাটা ছাড়ি ওটা চলে যায়।
আচ্ছা, এই ভাও আঙ্কেল মানে হচ্ছে বোধহয় ও ভূতকে ভাও আঙ্কেল বলে না? ওকে,
হ্যাঁ। এখন ও যখন আমরা যখন রুম থেকে বেরোই তখন দেখলাম আমার মাভিন খুবই নর্মাল হয়ে গেল। ওকে কোনোভাবেই আমি আমার ওই রুমের দিকে নিতে চাই না, পাচ্ছি না। ড্রয়িং রুমে গিয়ে সে যখনই আমার বেডরুমের ডোর দেখে তখনই সে ভয়ে আজকে উঠে আর চিৎকার করা শুরু করে। সে কথা বলতে পারে, সে বারবার তার বাবাকে বলছে, বাবা ওই রুমে যাবে না, ওই রুমে ভাও থাকে। ভাও মিন্স সে ভূতকেই মিন করছে, ভাও আঙ্কেল থাকে।
কত বছর বয়স ওর?
ওর 2.5 বছর ছিল তখন আর কি। এখন ওর বাবা তখন করলো কি, মোবাইল নিল, মোবাইল নিয়ে ও রোকেয়া টাইপের কোনো কিছু বা তার জানা কোনো কিছু ও ছেড়ে দিল পুরো বাসাকে নর্মাল করার জন্য। পরে আমি বাচ্চাকে ড্রয়িং রুমে ঘুম পাড়ালাম, তার বাবাও আর ওই রুমে যাচ্ছে না, সে ওই রুমে বাচ্চাকে ছেড়ে যাচ্ছে না। তারপরে আমরা তিনজন একসাথে থাকলাম ওই রুমে। এরপরে আমি আমার বাসায় কোরআন খতম করালাম ওই আমার বেডরুমে। কোরআন খতম করার পরে আমার বাচ্চার তখনও জ্বর ছিল, আর বাচ্চাকে ওই রুমে নিয়ে গেলাম। কোরআন খতম করার প্রায় 5 মিনিট পরে আমার বেবি ওই রুমে ঢুকলো, ঢুকে একদম নর্মাল।
ওকে, আচ্ছা রেজা ভাই, আমরা যেহেতু জানি যে ভাবির কাছ থেকে আজকে যেটা শুনলাম, ভাবি তো খুবই সায়েন্টিফিক মানুষ এবং এগুলো ধারে কাছেও যায় না। এক্স্যাক্টলি। এবং প্রথম দিকে আমাকে যে কি পরিমাণ, আমি কি সুন্দর করে বলবো, আমি ঠিক শব্দ খুঁজে পাচ্ছি না, কারণ আই ডোন্ট নো, ভাবি আসলে প্রথম দিকেই, এটা আমি জানি যে কোনো মুহূর্তে আমাকে আবার সেই ঘটনা ফেস করতে হতে পারে, যেটা হচ্ছে যেই পরিমাণ প্রেশারের মধ্যে রাখতো এই অনুষ্ঠানটা নিয়ে, এখন আমাদেরকে সে অনেক বেশি সাপোর্ট করে, বাট এই সাপোর্টটা কতদিন যাবৎ যাবে আমরা ঠিক জানি না, যে কোনো মুহূর্তে আবার যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু ভাই, আপনি তো আজকে ভাবির কাছ থেকে আমরা যেটা শুনলাম, এছাড়াও বিভিন্ন রকমের অভিজ্ঞতা স্বীকার হয়েছেন আপনার পাশাতে, আজকে আপনি বোধহয় একটা ঘটনা বলবেন।
বাচ্চার পায়ের মতো পুরো বডি হলো হয়ে গেছিল, একবার হলো। সে আমাকে খুব বকা যখন, আপনি তোমার জন্য আজকে এটা এই জন্য কিপ দিয়ে ভাই দায়ী, রেডিও দায়ী, ট্যারট কার্ড দায়ী, তুমি সব শুরু করছো দেখে এই অবস্থা। আমি চেষ্টা করি একটু, সকালের মধ্যে সুস্থ হবে ইনশাল্লাহ বলছি। এবং সকাল হয়েছে, সে বাচ্চাকে বাথরুমে নিয়েছে, ওয়াশ করছে, দেখে এটা রং, বিছানার চাদরের রং লাগানো, সে হলুদ হয়নি। হলুদ মানে জন্ডিসের লক্ষণ, পুরো বডি হলুদ, মনে আছে দিদি? সকালে উঠে
মেয়েদিকে মানে রঙই লেগেছিল নাকি?
সেটা বিছানার চাদরের রং লেগেছে, এমন চাদর ছিল, চাদরতে রং ওঠার কথা না, কিন্তু
আমরা এখানে একটা কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই, সরি ভাই, আমরা
আপনার
বলবো। ওকে, আমরা এখানে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে হন্টেড প্লেস গুলোতে যাই, আপনি বিলিভ করেন আর না করেন, আমাদের যে টিমটা ওখানে যাই, ঘোষ হান্টার টিম, আমরা 5-6 জন মিলে যাই, অনেক সময়ই আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হই। বিশেষ করে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে বলতে পারি, নারায়ণগঞ্জে যেই জুট মিলে আমরা যেখানে গিয়ে প্রায় আধা ঘন্টার মতো মুভ করেছিলাম, আমি ডেফিনেটলি শিওর ওখানে যদি কোনো ব্যক্তি একা, আমি আবারও বলতেছি রাত 12টা বাজতে হবে না, সন্ধ্যার সময় গিয়ে যদি একা মুভ করে, আর যে বিড়াল, আমি আমি একদম 100% সায়েন্টিফিক মানুষ, এগুলো আমি একেবারেই ধারে কাছে যাই না, যে বিড়ালকে আমি যে অবস্থায় দেখেছি ওখানে মোবাইলের ফ্ল্যাশে বা ওরকম যে ঘটনাগুলো ঘটেছিল, একজন মানুষ যদি দেখে তাহলে সারা জীবনের জন্য এটা তার জীবনের জন্য ঘটনা হয়ে যাবে। তো আমরা এই কথাটা এই জন্যই বলছি যে যেহেতু আমরা ধর্মীয় বিধান মানি, জিন এসব ব্যাপার স্যাপারগুলো রয়েছে, খারাপ ভালো মন্দ জিনিসপত্র রয়েছে, এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে কখনো ট্রিভিয়া কখনো ট্যাবু হিসেবে আমরা প্র্যাকটিসে থাকি, এই যে আমরা বিভিন্ন জায়গাগুলোতে যাই আপনাদেরকে শুধু বোঝানোর জন্য যে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং শো, ট্যারট কার্ডটা আমরা করছি, আমরা লাইভ করি, আমরা যেটা বলছি সেটা আমরা করি, অনেকেই ওখানে অনেক ধরনের মন্তব্য করেন, কিন্তু একবারও কি একটু ভেবে দেখেছেন যে আমাদের ব্যক্তিগত জীবনে কত বড় একটা বড় ক্ষতির কারণ হতে পারে? আমরা যাই বাইকে করে, ইটস এ ভেরি রিস্কি ভেহিকল, আমাদের টিম যারা যায় ওরা এক ধরনের বনশই দিয়েই যায়, ওখানে যাই আমরা স্টে করি, যাওয়া আসা মিলিয়ে আমাদের পুরো একটা রাত চলে যায় নিজের পকেটের পয়সা খরচ করে, এবং নট অনলি দ্যাট, আমরা যেখানে এক্সপিরিয়েন্স এর মুখোমুখি হই, অনেক সময় নেটওয়ার্ক থাকে না, অনেক সময় নেটওয়ার্কের ঝামেলা হয় এবং আপনারা ওইখানে অনেকেই খেপে যান। খেপে যাওয়ার পিছনের কারণ হচ্ছে অনেক বেশি ডিজায়ার তৈরি হয়, সারা সপ্তাহ অপেক্ষা করে সে কারণে এটা। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো কোঅপারেশন, আমাদেরকে কোঅপারেট করুন, আমরা চাই ভালো কিছু দিতে আপনাদেরকে। এবং যদি এরকম হয় যে আপনার ঘর হন্টেড, আমাদেরকে খবর দিন, আমরা সেখানে গিয়ে ফিল্ডটা ধরতে চাই। আমরা বারবারই বলি ইটস নট আ সায়েন্টিফিক শো, এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নেন, কিন্তু এটা রিস্কি শো, ভেরি রিস্কি শো, অ্যান্ড প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম।
ইতিমধ্যে অনেকগুলো ইনবক্স আসছে,
আপনি আগামীকাল শুক্রবারের
শুক্রবার ঠিক 11:50 আমাদের পেজে পাবেন ডট এরর পেজে লাইফটা দেখবেন। কারণ হচ্ছে আমি বলবো আমার জীবনে আজকে কি ভেবে আমার সাথে অ্যাড হয়েছে এইসব ব্যাপারে, তো আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হবে এটা। কারণ আমি ফোন কল যেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, ফোন কলটা যেটা কিপ্রিয়া ভাই পোস্ট করছে ডট টেনট পেজে, আমার ভয়েসটা আছে, শুধু মহিলার ভয়েসটা নাই। যতটুকু আমি টের পাইছি কথা বলে বা বিভিন্ন অশুভ সংকেত পেয়ে, যেটা আমার জন্য ভেরি ডেঞ্জারাস, আমি জানি না আমি পারবো কিনা মুক্ত করতে, আমি নিজেও কনফিউজ। একটা কথা খেয়াল রাখবেন, বিকাল থেকে মানে জুম্মা নামাজের পর থেকে প্রতিটা ক্ষেত্রে আপনার লাইভে থাকবো, আমাদের এই ডর পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমি পেজের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, www.facebook.com/dorterot, বানানটা হবে ঠিক এরকম DARTAROT ডট টেরট। এটা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, যেটাতে 1,00,000 উপরে লাইক আছে, সেটা আসল পেজ, বাকিগুলো নকল পেজ।
এটি হচ্ছে আমার কথা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
ধর মানে ভয়।
Exclusively on FusionBD.com.